exclusively on fusionbd.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের এই রাতে, রাত 11টা হচ্ছে সময়। আপনারা যারা ঢাকা এফএম শুনছেন সারা দেশব্যাপী, তাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং শুভাশিস জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি। জীবন গল্প হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের নাম। আজকে জীবন গল্পে কে আমার অতিথি তার সঙ্গে পরিচিত হবার আগে, যেটা আমি বরাবরই বলি যে নিয়ম হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার, যেটা সেটা সেই ফোন নম্বরটি একটু বলে দিতে চাই, 09611904904। আমি আবারও বলছি 09611904904। চলুন, আমার সঙ্গে যিনি রয়েছে কথা না বাড়িয়ে শুরুতে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ মিলন হোসেন।
মোহাম্মদ মিলন হোসেন, ডানে উনি আপনার সহধর্মিণী, মানে আপনার স্ত্রী। জি, আপনার নামটা একটু বলেন।
সোনিয়া।
সোনিয়া। আর বামে উনি হচ্ছে আপনার কন্যা। জি, তোমার নামটা একটু বলো।
ফারজানা।
ফারজানা। তো জীবন গল্পটা আসলে যদি মোটা দাগে বলি তাহলে আপনার। কিন্তু আসলে যখন আমরা সামনের দিকে এগোবো, একটু আগে আমি যেহেতু ছোট ছোট করে শুনছিলাম, তখন গল্পটা আসলে আপনার নাও থাকতে পারে, মানে অন্যরকম হয়ে যেতে পারে। তো আমরা শুরুতেই আসলে এরকম একটা ভূমিকা দিয়ে নিচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত আপনারা শুনবেন। আমরা যে বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, এই কথাটা বারবার প্রতিটা এপিসোডেই আসলে প্রমাণ হয় আমাদের এই জীবন গল্পে। তো শুরু করা যাক, মিলন ভাই কোথায়, মানে আপনার জন্ম জেলাটা কোথায়?
আমার জন্ম জেলা নারায়ণগঞ্জে, আমার বাড়ি স্যার সোনারগাঁও।
মানে পিতৃস্থান কি ওইখানেই, মানে পিতা মাতা সবকিছু ওখানে?
না, পিতৃস্থান আছে তারাবো।
তারাবো। তারাবোটা কোথায়?
রুদ্রস্থান, নারায়ণগঞ্জ জেলায়।
ওই নারায়ণগঞ্জ জেলার মধ্যে?
হ্যাঁ, জেলার ভিতরে।
আপনার এমনিতে বয়স কত আনুমানিক?
আমার বয়স 45 বছর।
এখন 45 বছর বয়স, ঠিক আছে। এবং আমি যদি ভুল না করে থাকি, আপনি পেশায় একজন
জামদানি
ব্যবসায়ী নাকি তাঁতি? কোন
তাঁতি? তাঁতি ও ব্যবসায়ী, তো
দুটোই দুটোই। এবং আপনি জামদানি শাড়ি সাথে করে নিয়ে
শেয়ার করি, একদম অলরেডি সাথে নিয়ে আসি।
রেডিওতে জামদানি শাড়ি দেখানো খুব মুশকিল, আমরা ফেসবুকে দেখাই দিব। যেই শাড়ি দুটো নিয়ে এসছেন, এই এই শাড়ি দুটোর কি রকম কি একটু দেখি প্রথমে, শাড়িটা নিয়ে গল্প করি। গল্প শুরু হলে গল্প কোথায় চলে যাবে? ওখানে বসে দেখান, ওখানে বসে দেখান, কোনো সমস্যা না। আমি জাস্ট তো ওয়াও,
মানে সবচেয়ে বড় কথা বলতে কি কিবরিয়া ভাই,
জি,
আমি যে একটু মেয়ের সাদরা মূলে কাজ শিখছি, তখন এই শাড়ির বাজার খুবই ভালো ছিল।
আচ্ছা,
কিন্তু মাঝখান দাইদারিং এরকম হয়ে গেল, জামদানি শাড়ির ব্যবসাটা মানে টিকাটা মুশকিল হয়ে গেছে। মানে আমরা এই ঐতিহ্যটাকে হারাইতে বসছি,
রাইট?
মানে এই শাড়িটা, এটা আমার হাতে যে দুটো শাড়ি না, এই দুটো শাড়ি আমরা আগে আজ থেকে 2 বছর আগে 20,000 টাকা বিক্রি করছি, এখন এই দুটো শাড়ি 15,000 টাকা এসে ঠিক আছে।
আচ্ছা আচ্ছা,
তাহলে 5,000 টাকা নাই। তাহলে এই শাড়িগুলি মনে করেন দুইটা লোক লাগে তৈরি করতে, একজন উস্তাদ, একজন সার্কিত। তো সার্কিতের বেতন আমরা মাসে 13,000 টাকা দিই, মানে প্রতি সপ্তাহে 1,000 টাকা করে দিয়ে দিই। আর উস্তাদ রয়েছে সুতা খরচটা বাদে যে টাকাটা থাকবে ওইটার অর্ধেক অর্ধেক।
আচ্ছা,
তাহলে একটা শাড়ি যদি 1 সপ্তাহ লাগে তৈরি করতে, 7,500 টাকা বিক্রি করি বর্তমানে, আগে 10,000 টাকা বিক্রি করতাম।
জি,
তো এখন 2,500 টাকা কমে আছে। তো 2,500 টাকা কমে যাওয়াতে এখন উস্তাদের উপাসনা, সার্কিতের মালিকের উপাসনা, মানে এই ব্যবসাটা ঐতিহ্য হারাই যেতেছে বলতে, এখন নাই তেমন আগের মতো।
আচ্ছা আচ্ছা,
কেন জানি চলতেছে না মার্কেটে, ইন্ডিয়ান একটা জামদানি শাড়ি বাড়িছে।
জি,
হ্যাঁ, ওইটা মানে হাতের কাজ না, ওইটা মেশিনের কাজ, কি যেন ওটা দেখতে খুব সুন্দর চকমক চকমক করে, এখন কাস্টমার আসলে ওইটার দিকে চোখ যায়।
আচ্ছা,
আর এটা তো হাতে তৈরি করি, এটার ভিতরে আবার বাতের মার ডইলা দেই। বিদেশিরা পরে বেশি, আর এই জামদানি শাড়ির উপরে পৃথিবীতে কোন শাড়ি হয়েছে বলে আমার জানার সত্ত্বে মনে হয় না। এই 45 বছর বয়সে আমি নিজে হাতে 2,20,000 টাকা দামের শাড়ি বুনছি, আমার নিজেরই হাতে।
স্বর্ণ
দিয়ে যে জরি বানান যায়, তাহলে ওই অর্ধেক টাকা কারিগর পায়, অর্ধেক টাকা মালিক পায়, মালিকের অর্ধেক আবার হেলবারটা বেতন দেয়। তা আমরা একটা ওস্তাদ কাজে রাখতে গেলে ওদেরকে একবার টাকা দানতে হয়, 50,000 20,000 করে 1,00,000, মানে ওস্তাদ বুঝে যে ভালো কাজ করে আরো বেশি টাকা দিয়ে আমরা আনি।
আচ্ছা,
তো আনি একটা মেথা নিয়ে 1 বছর বা 2 বছর আমার এখানে কাজ করবা, আমার কারখানায় থাকবা, কাজ করবা, যাইতার বলা টাকা দেওয়া যায় বা আস্তে আস্তে কেটে দিয়ে যেতে পারবা, মানে সর্বদিকটা সুযোগ সুবিধা আছে আমাদের এই কাজের। তো এখন দেখা যায় ওস্তাদরা 3,000 টাকা বেতন হয় না, 2,000 টাকা বেতন হয় না, মানে নিচে 2,000 টাকা দামের শাড়িও আছে ওখানে, আগে এত কম দামি শাড়ি পাওয়া যায় না।
হ্যাঁ, 1500 টাকা শাড়িও আছে, 700 টাকা শাড়িও আছে।
তো এই শাড়িটা নিচে নামে যাওয়ার কারণে ওস্তাদরা এই কাজ করতেছে না, মালিক রা হারাই যেতেছে গা।
আপনি যেটা বোঝাচ্ছেন যে জামদানির একটা ক্রাইসিস চলতেছে, তাই তো? ঠিক আছে, আমরা আমার অনুষ্ঠানের শুরুতেই আমরা এরকম একটা মেসেজ দিলাম এবং আপনি যে দুটো জামদানি নিয়ে এসেছেন, এই দুটো জামদানির একটা বিশেষত্ব আছে প্রিয় শ্রোতা, সেটা উনি শুরুতেই বলছিল যে এই যে ভাতের মার বা কি বিষয় আছে, এটা হচ্ছে একদম পিওর হাতে বোনানো জামদানি। আমরা চাইবো যে এটার ছবি আমাদের ফেসবুকে দিয়ে দিতে। এই জামদানি শুধু জামদানি না, এই জামদানি হচ্ছে একজন তাঁতির জীবনের গল্প। এবং সেখানে সে একটা একটা জামদানি শাড়ি তুলতে কতদিন সময় লাগে? এটা
আমাদের 15 দিন সময় লাগছে,
15 দিন সময়,
15 দিন দুইজনের।
এই 15 দিন জীবনে ঘটে যায় নানা ঘটনা, সেই ঘটনা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে একটা জামদানি শাড়ি তৈরি হয়। আমরা তো পড়ি আসলে, কিন্তু এটার সাথে একটা মানুষের শ্রম এবং সেই শ্রমের যে শিল্পের যে মূল্য, সবকিছু মিলিয়ে এটা একটা অনন্য শিল্প। ঠিক আছে, আমাদের গল্পটা আসলে জামদানি শাড়ি না, কিন্তু জামদানি শাড়ি আপনার জীবনের একটা অন্যতম পার্ট।
হ্যাঁ হ্যাঁ,
আমরা ছোটবেলা থেকে শুরু করতে চাই, আপনার ছোটবেলা।
আচ্ছা, আমি ছোটবেলা আমার যেখান থেকে মনে আছে সেখান থেকে বলি। আমার বয়স যে সংখ্যা 5 বছর, তখন আমাকে আব্বা আমায় মাদ্রাসায় ভর্তি করছিল। তো মাদ্রাসায় পড়ালেখা করতে গিয়ে পড়ালেখা আমার হয় না, মানে আমি খুবই দুষ্ট ছিলাম, শয়তানি করে করে আয়সা করি। তখন এক পর্যায়ে বাপ মায় করলো কি যে ওরা তো মাদ্রাসা রাখা যাবে না, স্কুলে ভর্তি করি। তখন আমি স্কুলে ভর্তি হলাম, স্কুলে ভর্তি করে আমি 2 ক্লাস পড়ছি, 2 উঠার পরে তো আর পড়ালেখা হয় নাই। তখন আমার বয়স হচ্ছে 7, তো 7 বছর বয়সে পড়ালেখা হয় নাই। পর্দা বাপ মায় কয়ে যায় যে তুমি পড়ালেখা হইতেছে না, তো ওরা শারীরিক কাজও দিয়ে দেয়, জামদানি শাড়ির কাজও দিয়ে দেয়, এই কাজে ছোট ছোট বাচ্চা গুনিয়া কাজ শেখায়। তখন এই জামদানি শাড়ির কাজ আমাকে দিছে, দেওয়ার পরে কাজ শিখতেছি, কাজে দেওয়ার পরে আমি কাজ খুব মন্দা করি, 7-10 টাকা পট করছে বলে কত খুশি, মালিকে যেই ডাকয় বিনিময় হেঁটেই করি। তো এইভাবে জীবন কাটতেছে আল্লাহর রহমতে। তো হঠাৎ করে আমার মায়ের বিরাট অসুখ হয়ে গেল গা, তখন বয়স 8 হইব, মার অসুখ হয়ে গেছে গা। তো মার মাথায় পানি নামছে, পানি নামার পরে হাসপাতাল নিছে এদের ঢাকা কলেজ মেডিকেল। আমি মেডিকেল আইসি আব্বার সাথে, আমার মনে আছে। তো আসার পরে মার মাথায় পানি নামছে, বললো যে 1 সপ্তাহ এখানে ভর্তি রাখছিব। তখন আব্বার কাছে টাকা পয়সা নাই, আমার আব্বাই মাছের ব্যবসা করতো, ভান্ডারি মুড়ে ছিল, মানে যা কাজ করতো উনি তাই খাইতো, কোনো আয়দায় করতো না। তো টাকা পয়সা নাই, তো মার চিকিৎসা করাম কিভাবে? তখন যেমন আব্বার রাত্রে কান্না দেখে আমার খুব কষ্ট লাগবে, আমি ছোটোর থেকে মানুষের দুঃখ কষ্ট দেখলে খুব কষ্ট লাগে। তখন আমি এক শুক্রবার দিন জুমার নামাজ পড়ে বাড়িছি, দিয়ে একটা লোক খুব পাঞ্জাবি প্যান্ট শার্ট পরে বাড়ি, শোনো বড় লোক। তখন আমি মনে মনে কইছি যে এই লোকটার কাছ থেকে আমি আমার মায়ের জন্য কিছু টাকা সাহায্য চাবো, দেখবো দেয় কিনা, আমার মায়ের যদি চিকিৎসার মারা যায় তো মা ডাকুম কারে, মানে এই কথা বললে। তখন ওনারা সালাম দেওয়ার সামনে দ্বারা আমি বললাম যে আপনি মনে অনেক বড় লোক হইবেন, মানে লোকটা হাসতে চাওয়ার কথা ছিল না, আমারও হাসি পায় কথাটা শুনে এখন মনে হইলে হাসি, কারণ এখন আলাদা টাকা পয়সা ওখানে দিছে ওই আমি ছিল না। তখন লোকটা হাসে, আমার কয় বাবা তুমি টাকার কথা জিজ্ঞাসা, আমি অনেক বড় লোক হমু, তুমি টাকাটা কী করবো? আমি কই আমার মা হাসপাতাল, বাবার দেখছি রাত্রে কাঁদছে, টাকার জন্য চিকিৎসা করাইতেন না, যদি আপনি কিছু টাকা দিতেন আমার মারা মাদার চিকিৎসা করে সুস্থ করে আনতাম। তখন উনি আবার বললো যে কোন হাসপাতাল, আমি বলছি কলেজ মেডিকেল, আমি শুনছি, আমি গেছি আব্বার সাথে দেখেছি, কয় তো তোমার বাসে আমরা নিয়ে যাই তারপা, লোকটা খুবই ভালো ছিল, আল্লাহ দিলে এই লোকটা এখনো জীবিত আছে। তখন আমি লোকটা আঙ্গ বাসায় নেওয়ার পরে আমার আব্বার দেখে সিগনাল আছে, পরে কয় তোমার ওয়াইফ এমন এমন হাসপাতালে কয় কয় তোমার ছেলে তো আমার কাছে এমন এমন সাহায্য চাইতেছে, তা আমি ওটা হাসপাতাল যাইতে চাই। তখন এই লোকটা নিজে হাসপাতাল আইসা, মানে আমার মায়ের যা খরচা আছে যাবতীয় সব কিছু উনি দিছে। দেওয়ার পরে ওই দিন তো আমি নিয়ত করছি যে যদি কোনোদিন আমার সামনে এরকম বিপদলা লোক দেখি বা পরে আমি এখন ছোট আমি এক সংখ্যা বড় হইলে যদি এরকম দেখি তো আমি ওনার মতো নেই সেবা করবো,
মাশাআল্লাহ
উনির মতো আমি সেবা করবো। তখন তো আমার মনের একটা এরকম অনুভব আমি করছি। তো করার পরে দিলে আমার মায় 10 দিন হাসপাতাল থাকার পরে ভালোই আইসে, আসার পরে যে মানে শুনছে যে আমি 7 জোর টাকা দিয়ে ওনার চিকিৎসা করেন এই লোকটা, তো চাওয়ার পরে চিকিৎসা তখন কেন আমার মায় আমার খুব বেশি বেশি আদর করতো যে তুই আমার ছেলে, আমার আরও 7টা ছেলে আছে কিন্তু তোমার মতন এমন আমার কোনো ছেলে ভক্ত না, আমি এখন আমার মা ভক্ত। তখন আমার মায় খুব আদর করতো আমারে, তারও তো তখন আমি আবার জানলাম সেরে কাজও করতেছি, শিখতে শিখতে আল্লাহ দিল্লা রহম আল্লাহ রহমত আমি কাজ শিখতে লাগছি। শিখার পরে তো আমি খালি মারে কই মা আমি তো এটা আমি মাদ্রাসা করি নাই, আমার যখন ভর্তি করাম তো আমি মাদ্রাসায় লেখাপড়া করবো, কাজটা তেমন একটা ভালো লাগতেছে না। তা আমার মায় আদর করে আব্বার সাথে এক পর্যায়ে ঝগড়া করে আমার আবার নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইলো। তো করোনার পরে ওখানে গজল গায় মানে আমার লগের ছেলে ফেলেগেরা ডেলি বিকালে বা সকালে গজল গায়, ইমাম সাহেব গজল পড়ায়। তো এমন করতে করতে আমি একটা গজল শিখছি, তো শিখার পরে ওখান যেই কোনো এনে গজল প্রোগ্রাম পেলে আমার নেই খালি গজল গাওয়ায়। তো আমি গজলটা এখানে আপনি অনুমতি দিলে গাইতে চাই, দেশবাসী দর্শনে শুনুক,
ছোট্ট করে একটু শুনি, শোনাক শুনতে পারেন আপনি। হ্যাঁ,
এই কলে মা পরহরদম, এই কলে মা পরহরদম, কানে রূপে দি আতালা ইলাহা ইল্লাহু মুহাম্মাদেরা সুরলা ইলাহা ইল্লাহু, এই কলে মার 24 অক্ষর 24 ঘন্টাই রাখ খবর, এই কলে মার 24 অক্ষর 24 ঘন্টাই রাখ খবর, ডুবদে মানুষ তাহার ভিতর, ডুবদে মানুষ তাহার ভিতর, পাইবি রে মুন সিদ মাওলা লা ইলাহা ইল্লাহু।
ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ বলেন তারপর কি।
তখন এইভাবে গজল গেতে গেতে তো হঠাৎ করে একদিন আমি পড়ালেখা পাক না দেখে ওস্তাদ আমার অনেক মার দিয়ে আমার ওস্তাদ জি বলতো আমার কি, তো মার দিয়ে করার পরে আবার মাদ্রাসাতে পলাই আসা কাজে জয়েন করে লাগছি। তো আমি তো হুনারি কাজ, তো মালিকরা আমার সাথে টাকা দিয়ে বেতন বেশি দেওয়ার, আমি এমনি কাজ জানতাম কোনো ওস্তাদ আমার সাথে কাজ করে পারতো না, আমি সার্কিট কোনো ওস্তাদ আমার সাথে কাজ করে পারতো না। তো যা কিভাবে কাজ করতে করতে আল্লাহ দিলে মোটামুটি ভালো বেতন পাই, টাকা পাই, টাকা পয়সা যা পাই আমি আব্বার আইনা দিই, আব্বার হাতে দিই। তখন হঠাৎ করে আমার মায়ের ওদের যেই রোগটা ছিল না ওই রোগটা আবার আরেক বছর পরে দেখা দিছে, দেখা দেওয়ার পরে এবার আমার আমার ছোট ভাইও একটা এই তাঁতের কাজও দিয়ে দিছে জামদানি কাজও। তো আমার মানে আব্বার কত লোক আমার পেট কমুক, ভাই বিন আমরা অনেক 7টা ভাই 2টা বোন ছিলাম, পেট কমুক। তো কাজও দেওয়ার পরে আমি টাকা পয়সা যা পাই সব আব্বার হাতে আইনা দিই, তো এই টাকায় তো হয় না। তখন দিয়ে আমার এক বন্ধু রিক্সা চালায়, তো বন্ধুরে কই দোসরে তুই যখন রিক্সা চালাস তুই মাঝে মধ্যে আমার রিক্সাটা দিয়া যাইস গা, তো যা কামাইব অর্ধ কর দেখ। তো আমি রিক্সা তোমার একটা চালাইতে পারি না ছোট মানুষ, তারপরে মানুষ উঠায় উঠায় উঠটা যেমন তারা বাড়তে 20 হরফ নেই, তখন 2 টাকা ছিল দুইজন। তো আমি কই কি ভাই 2টা টিয়া দিলেন আমার, আর 2টা টিয়া দিলে ভালোই, তো আমার মায়না অসুস্থ, তো ওরা করতে কারো 5টা 10টা বেশি দেওয়া যেত, এতটুকু বাচ্চা রিক্সা চালাও, হ্যাঁ এগুলোকে আমার 5-10 টাকা বেশি দিয়ে দিত। তো আমি করতাম কি আবার আনতে না যে আরে ওরা যদি কই আমি 30 টাকা কাজ করছি তো 15 টাকা দিতে হইব, তো ওরে 20 টাকার কথা কইয়া 10 টাকা দিব 20 টাকা আমি রেখে দিই। তো এরকম ভাবে পড়ায় পড়ায় মানে শুক্র শনিবার আমাদের কাজটা ছুটি, শনিবার হাফবেলা শুক্রবার পুরাবেলা, তো এই 2 দিন প্রতি সপ্তাহে রিক্সা চালা 20-30টা কাজ করে আব্বার হাতেই দিই। তো আমার সবাই খুব আদর করতো, ছোটত্ব নেই আদর করতো। তো এরকম ভাবে একদিন আস্তে 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 আমার কইছে তো আর বন্ধু তৈরি হয়ে গেল গা, আল্লাহর মতো বন্ধু বান্ধব তৈরি হইলো। তো একদিন বন্ধু বান্ধবের সাথে আমি তাজমহল তাজমহল একটা সিনেমা হল আছে ওইখানে ছবি দেখতে গেছি, তো ছবি দেখে আসার পথে চাই দেখি এক পাগল ভিক্ষা করতেছে, মানে ওনার দেহের ভিতরে কোনো পোশাক নাই একদম উলঙ্গ, কিন্তু একটা ব্যাঙ নিয়ে হাতে আর টেনে 10 টাকা লোড সারণ কোনো টাকা নেয় না।
আচ্ছা,
তখন ছবি দেখে ক্ষেত্রবেলা দেখি একটা উলঙ্গ পাগল মানে একটা ব্যাঙ হাতে 10 টাকা লোড নিচে উনি ভিক্ষা নেয় না।
আচ্ছা,
তখন এই লোকটার লোক আমার দেখা হয়ে গেল কাশুর, এরকম ভাবে
বয়স কত তখন আপনার?
তখন এমনই এই 11 কি 12। তখন আমি লগের গিলে করতেছি কি যে নারী লোকটা যেন পাগল টাকা চাইতেছে, আমার কাছে তো টাকা আছে পরে 20 টাকার মতো আছে, ওই তো আমি 6 টাকা টিকিট সিনেমা হলে ছবি দেখি।
আচ্ছা,
তখন করলাম কি ওনারা আমি 10টা টাকা দিছি একদম লাল নতুন কসকস করতেছে টাকা না পাইয়া, উনি আমার মাথার মধ্যে হাত দিয়া দোয়া করলো যে বাবা তুই জীবনে সুখই তারবি, মানে এত কত শব্দ যোগ কইছে আমার সুখ মনে আছে মনে আছে। তখন আমি বাড়িতে এলাম, মায়া মার কাছে গল্পটা শেয়ার করলাম, তো মায়া আমার কইতেছে কি তুই পাগলটা 10 টাকা দিছ খুবই ভালো করছত বাবা, কিন্তু তুই ছবি দেখতে গেলি কেন, এটা তো ভালো খরচ নাই, আমি আজকে তোর বাদ দিতাম না। কারণ এই কথা কইতাছে আবার মায়ের বাতও বাড়তাছে, মানে আমি রাগে শাসন করতেছে আবার বাতও বাড়তাছে। তখন এক পর্যায়ে আমি নিজেই রাখলাম আমি ভাত খাবো না, এই কথা না কই আমি গিয়ে শুয়ে রইলাম। অনেক শুয়ে থেকে ঘুমাইছে, কিন্তু ঘুমার করে চাই দেখি যে আমার বাপ দেয় খালি বাপ বাসা ফেলাটা যেমন আগে একটা শুয়ে থাকা, মানে এটা আমি স্বপ্নে দেখতেছি।
আচ্ছা,
বাদ দিতে যেমন বাত আগটা যেতে থাকে, যেমন আমার কিছু মতো তো বাত উঠটা যেতেছে, এরকম একটা স্বপ্ন দেখতেছি। দেখার পর আজকে ছটফট করে আমি ঘুমাতে ফালতা উঠছি, উঠতে আমি কই মা আমরা নাম লাগে বাদ ধরছিলাম বাদ কয় বাবা তোর বাদ পেলারই বারা আছে। তখন আমি মা আমি না স্বপ্নে এরকম এরকম দেখছি। তখন মায় কইতেছে দেখ এটা মায়ের হাতের বাড়া বাত, আজকে যদি বাবা তুই বাতটা না খাতি বা না খাস তাহলে তোর কপাল তোর বাত উঠতে যাবো তুই খা বাবা বাত। আমি কই মা কোন কি বাসন খাই আমি আর দুই বাসন খাম, মায়ের পুত্র একটা দুষ্টাম করতেছি রাত্রে। তখন আমি ভাত খাই পরে রাইতে দুইটা বাজে, ওই টাইমে আমাদের দেওয়াল করেছিল তো টাইম দেখছি দুইটা বাজে। তখন আমার মা এসে আছে খালি আমার দেহে, তো দেহার বুঝায় বাবা তুই জীবনে ছবি দিস না বাবা, তুই না মারদাসে পড়ালেখা করছি, তুই ইচ্ছা করে এসে জামদানি কাজে গেছ, এই যে জামদানি কাজ শিখতে গিয়ে আমি কত মার খাইছি, ওস্তাদ বাড়িতে মাথা ফাটাই লাগছে, তব কাজে নি কাজে রয়েছি। বাপ মার তো বলি নাই যে বাপ মা আমার ওস্তাদ মারে মালিকে মারে কই নাই, কুইনাকে উস্তাদ মারবি ভুল করি মারবি, শারীরিক কাজ শিখতে গেলে লেখা পড়ার জন্য বেশি মেরে খাইতে হয়, মানে সুতার কাজ তো ভুল হয়ে যায়, তো ভুল হলে উস্তাদ থার বা মারে বা ঠহি মারে।
ওই ভুল হলে কি শারীরটা ঠিক করা যায় না? না
ঠিক করা যায়, ঠিক ঠিক করা গেলে ক্ষতি হয় না উস্তাদের, যেমন যে সাইডে এক সপ্তাহ লাগে দুই দিন বেশি লেগে যায় লস না, তো ওই রাগে মারে, তো অনেক মার খেয়ে কাজটা শিখছি।
ঠিক আছে, আমরা এখান থেকে ফিরে আসবো, তবে তার আগে প্রিয় শ্রোতা আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। জীবন গল্পে আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে, প্লিজ সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 এফএম এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলে।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার। বিরতির পর আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমাদের এই অনুষ্ঠানটি আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই অনুষ্ঠানে দুটো পার্ট রয়েছে এবং গল্পের যে জায়গাটায় আমরা আছি, কিছুক্ষণ পরে আমরা এমন একটা জায়গায় ঢুকে যাব আপনি চিন্তা করতে পারবেন না যে গল্প কোথায় ছিল, কোথায় গিয়ে দাঁড়ালো। এবং শুরুতেই বিশেষভাবে অনুরোধ থাকছে যে আজকের এই জীবন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। যারা ইতিমধ্যে ফেসবুকে আছেন তারা কিছুটা হলেও আভাস পেয়েছেন যে আসলে কোন দিকে যাচ্ছে আজকের এই গল্পটি। আমি কথা না বাড়িয়ে মিলন সাহেব আপনার কাছে আবারও ফিরছি। তারপর
তো শিকার পরে তো অনেক পর্যায়ে ভাত খাওয়ার, তখন আমি ভাত খাই মা খেলে চায় আছে, তখন আমি মার এক পর্যায়ে কথা দিই, মা আমার জীবনে জান আমি কোনো দিন আর ছবি দেখতাম না, আমি আজও পর্যন্ত সিনেমা হলে ছবি দেখি না, কিন্তু আমি টিভি দেখি খবর দেখি, ঘরে বসে দেখি সিনেমা হলে আমি যাই না, ওই তো মায়ের কথা দিছি, মার দেওয়ার কথাটা আমি আজও পর্যন্ত রাখছি ইনশাল্লাহ, দিলে রাহার চেষ্টা করবো।
আচ্ছা ঠিক আছে।
তখন ভাত খাওয়ার পরে তখন মায়া আমার কইলো, বাবা নিয়ে আজকে ভাতটা খাইছ, আমার মন রাত্রি জুড়াইছ, আল্লাহ পরে সারা জীবনের লেগে যাতে সুখী করে আমি দোয়া করি, আমি সব সন্তানকে লেগে দোয়া করি, কিন্তু তারপরে তোর আমি একটু বেশি দোয়া করি, কারণ কি জানো তুই তো ভিক্ষা করে আমার চিকিৎসা করতো মায়া মারে খালি কথাটা পড়ার পর আগে এখনো কয় আমার মা জীবিত আছে আব্বা নাই। তো আমি মারে কই, মা আমরা দোয়া করি আপনার দোয়া আল্লাহ আমার সব কিছু দিব। তো কিছুদিন পরে আমি নিজের কারখানার তাঁতবো আমার বাসায়, আমি কই মা আমার 5,000 টাকা পুঁজি বাসায় তাঁত লিয়ে বইতে পারি, এটা পুঁজি কম লাগে। তো আমার মায় আমার যে কোনো ভাবে দাঁড় দৌড় করে দিয়া টানা টোনা দিয়া মানে বিম যেটা বলে আর কি দিয়া নিজে কাজও বসায় দিল বাড়ির ভিতরে। তো একটা ওস্তাদ সার্কিট রাখছি কাজে, আমি ওস্তাদ হয়ে গেছি, একটা সার্কিট রাখছি, ওরা 1,000 টাকা মাসে সপ্তাহে বেতন দিই,
সপ্তাহে
1,000 টাকা দেয়, আর আমি ওস্তাদ। তখন খুব ভালো ব্যবসা চলতেছে, টাকা পয়সাও দিতেছি খুব ভালো, শাড়িও প্রতি সপ্তাহে সপ্তাহে আমি কাটি 5,000-6,000 টাকা বিক্রি করি।
আচ্ছা।
তখন আমাদের অভাব অনটনটা কিছুটা দূর হইলো। তখন আমার শুরু হয়েগুলি বিভিন্ন দূর পাড়া গেছে লোক কালেকশন করে মানে তাঁত বাড়ান, যেমন দুইটা লোক পাইলে একটা তাঁত বাড়াইতে পারি।
আচ্ছা।
ওখানে প্রথম একজন পাইলে একটা লোক শিখাইতে 6 মাস সময় লাগে, 5 মাস সময় লাগে। তো প্রথম একজন আইনা কাছে খালি বয় ছুই বিভিন্ন কাম কাজ করাই বা মাঠটার বাদাই, তো আস্তে আস্তে শিখে আবার একটা প্রস্তাব নিয়ে ওরা বয় দিই। তো এই যে দূর পাড়া গেতনের লোক সোক আইনা এইভাবে কাজ করাতে পারে, হঠাৎ করে মানে আমার এই সিলেটের একজন লোক সাক্ষা তুলো মানে আমাদের এলাকায় বারা থাকে, ওরা বারা থেকে রিক্সা চালায় ওদের জীবন চালায়। তখন কলিকে আমি সিলেটে তোমাকে একটা লোক আনিয়া দেবো কাজের জন্য, আমি ঠিক আছে আনিয়া দাম। তখন ওনার জন্য আমি সিলেট গেছি। তো যাওয়ার পর তো শাহজালাল বাবা শাহ ফরান শাহ বাবার মাজার আমি জেরত করছি, জেরত করে ওদের এলাকাত গেছি, ওইটা হচ্ছে কোম্পানিগঞ্জ বলে, অনেক দূর সিলেট টাউনে তো 200 টাকা সিএনজি ভাড়া বর্তমানে। তখন যার ওইখান থেকে সিলেট আনার পরে আমি সিলেটের কাজ শিখাইতেছি, কিছুদিন পরে সিলেটের মাটা মারা গেছে, মারা যাওয়ার পরে এই খবর শুনি সাথে সাথে আমি গাড়ি তুলছি ছেলের নিয়ে, মারা যখন মারা গেছে তো চলো তোমার মায়ের আমরা যদি নাও দেখতে পারি যে এত এলাকাটার মধ্যে কই তো ওভার মধ্যে তোমার আমি নিয়ে গেছি গেছি। যাওয়ার পরে দেখি ওর মায়ের দাফন কাফন সব কিছু করে লাগছে, কিন্তু কই ছেলেরা আমার সাথে কাজ যায় না। আর এইটা আমি 2 বছর তুমি কাজে নিছি, 6-7 মাস হয়েছে মাত্র কাজটা ওরা শিখায় সারলাম, ওখানে তো কাজ যায় না, অলরেডি একদম খুব একটা বেমানি না ফরমানি। তখন ওই ছেলের বীরসাই পাই না, পাহাড়ের সিফা চাপা কই না কই জায়গা, ওর আম্মা এই বাপে বীরসাই চাষাই বীরসাই কেউ পায় না, মা তো মারা গেছে। তো না পেয়ে ওইখানে আমি 3 দিন ওর আশায় থাইকা তখন আবার বাড়িতে আসছি। আসার পরে আমি ওই লোকটা বলতেছি যে আমি তো ছেলেরা দিলেন না, ছেলে মারা মারা গেল, আমি মায়া করে নিয়ে গেলাম, কিন্তু কয়তো আমার মায়া করলো না, সে তো ওইখানে রয়ে গেল। তখন আমি বললো কি যে ভাই এক ছেলে গেছে তো নাই না, আমি তোমার আরো অনেক পোলাফাই দিব, তুমি টেনশন করো না, আমাদের সিলেটের মানুষ লোক ভালো আছে, কারণ উলিদের দেশের মানুষ তো আমরা এত বেমানি করি না, আমার এইভাবে সান্ত্বনা দিল উনি। তখন আমি ঠিক আছে, তখন ওইখান থেকে লোকের না এই আমার এখানে কারখানা বড় করে আস্তে আস্তে কাজ করাইতেছি। তো করতে 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 তালা দিলে বাপ মায় হন আমি লায়ক হয়ে গেছি, বয়স বাড়ছে, বাপ মায় আমার জন্য অনেক খানো মেয়ে দেয়, কিন্তু মেয়ে আমার চয়ে জানা। তো
ততদিনে তাঁতের সংখ্যা কয়টা?
হ্যাঁ এখন তাঁতের সংখ্যা
তখন তখন যখন মেয়ে
তখন আমার 5টা তাঁত ছিল। তখন একদিন 5টা তাঁতে 5টা শাড়ি নামছে, রাইতের 2টা বাজে হাড়ি মিলতো, মানে হাত মিলতো ডেমরা বা অনিস স্কুলের এখানে হাতটা মিলে এখন পর্যন্ত মিলে। হ্যাঁ হাত মিলে
জামদানির হাত।
হ্যাঁ জামদানি। তো এখানে ইন্ডিয়ান পার্টি আইতো, চিটাগাং তাইতো, চট্টগ্রাম তো যেত, ঢাকা তো যাইতো, বিভিন্ন জায়গা তো পার্টি আইতো, ওদের কাছে মাল বেচতাম। তো রাত্রে 2টা বাজে সিএনজি তুলছি আসার জন্য, তখন আমার কাছে এসে 5টা শাড়ি আরো অনেক তাঁতিকর কাছে এমন শাড়ি আছে আমাদের তো ডাহাইতে ডাহাইতে দৌড়া সবার মানে টুকটাক ঘুষি মুসি দিয়ে আমাকে চাকরিমাকে তো ফোঁস দেন, হয়তো এলাকার ছেলে হলে বা আছে কিছু চিনতে পারি নাই, আমাদের তো শাড়িগুলো ওরা নিয়ে গেল না, আমি নিয়ে গেছো তো বাড়িতে কিস্তি মিস্তি আসো অভাব হয়ে গেলাম, তা চলবো কিভাবে, কারণ 5টা শাড়ির দাম 25,000 টাকা ছিল। তো ওইটা মতো টাকার অনেক দাম, 25,000টা বর্তমানে 25,00,000-30,00,000 টাকার মতো লাগে।
আচ্ছা।
খুব অভাব। তখন আব্বা আমায় খুব কান্নাকাটি, তো মা একটা কথা কইছে যে শাড়ি গেছে গা গেছে তখন তো কেউ মার দূর করে না, যদি আজকে একটা কূপ দিত একটা চাকুটা ফাড় দিত, কিন্তু তারপর শাড়িগুলো এত কষ্ট করে যে বানাইছি আর কষ্টটা সইতারি না। তো খুব কান্নাকাটি করছি, নিজেও কাঁদছি, পুরুষেও কাঁদছি, একদম মেয়েকে মতো চিৎকার ফাঁকরা করছি আমরা সবাই।
আমি জানি না যে কেন আমরা এই কথাটা বলি যে পুরুষরা কাঁদতে পারবে না, আমার তো মনে হয় কান্না কারোরই আটকানো উচিত না, কান্নার কোনো ছেলে নাই মেয়ে নাই, যখন কান্না আসবে কান্না যদি কান্নার সুযোগ থাকে তো অবশ্যই কাঁদবেন, কারণ কাঁদলে হার্টটা ভালো থাকে, সবাই কাঁদে ইনফ্যাক্ট।
তখন কান্নাকাটি করার পরে এলাকাবাসী সবাই বুঝাইলো, বুঝানোর পরে যাক মন দ্বারা শক্ত করে যা আবার নতুন করে কাজ কর সমস্যা কি এক সপ্তাহ সারি না নিচে কা সারা জীবন পরে সহায়তা বেঁচে কাজ কর তাহলে বুঝানো পরে তখন আবার শনিবার তলের কাজ হবো। তারপর আমার সার্কিট গুলি এত ভালো ছিল ওরা বলতেছে যে আমরা সারি দিয়ে নিচে কাম করতে বেতন লাগবে না, আমরা কেউ বেতন এক সপ্তাহের কাজ আপনার ফ্রি করে দিলাম, যে তো ডাকাতির সারি নিচে গা এখন তার কিছু করার নাই আপনি টাকা দিবেন করতে না। তখন আমি তো না তোমাদের টাকা আমি প্রয়োজনে সপ্তাহ 250 করে দিয়ে দিন আস্তে আস্তে দিয়ে দিব, তোমরা কেন শুধু শুধু টাকা নিতা না, হয়তো একবার না পারি আস্তে আস্তে দিন, কিন্তু ওদের টাকা আমি সম্পূর্ণই দিছি আস্তে আস্তে দিছি। তখন আব্বা আমা আমার মেয়ে দেহার জন্য ফাঁকুলি আছে, ছেলে কাজ করা যদি ছেলে নষ্ট হয়ে যায় কিন্তু চতুর্দিকে মেয়ে দেহা আমি আর মেয়ে পছন্দ করি, আমার ইচ্ছা কি বিয়ে করবো না, আমি অনেক বয়সে বিয়ে করবো, আসলে আমি অনেক বয়সে আর বিয়ে করছি। তো এইভাবে মেয়ে দেখতে দেখতে প্রায় ওরা 4-5 বছর গেল গা অনেক ভালো ভালো জায়গায় মেয়ে দেহা। তো ইয়ার মধ্যে একটা ঘটনা কি আমার এক কারিগর মানে যারা ওস্তাদ ওদেরকে কারিগর বলি কাজ করে নাম হচ্ছে শহীদুল্লাহ তারাবো বাড়ি
জি,
তখন এই ছেলের জন্য মেয়ে দেখতে যাইব আমুল্লা মেন্দিপুর এটা ডামরার এখানে। তো আইব হন আমার বলতেছে যে আমার গো হাউদ বলতো মহাজন গো সবাই হাউদ বলে
আচ্ছা
যে হাউদে আমনো তো বিয়া শাদী করেন না তাই বলে কি আমাকে বিয়া করাইতেন না, তো ওহন আমার জন্য তো আব্বা আমার মেয়ে দেখতে যাইব আপনার সাথে নিম আমি ঠিক আছে যামো। তো শুক্রবার মেয়ে দেখতে যাইব মানে বৃহস্পতিবার সে শাড়ি সার রাত লাগাই লাইছে মানে যে শাড়িটা দিনও হওয়ার কথা ওই দিনের বেলা একটু কাজ অবহেলা করছে ঘুমাইছে টুমাইছে শাড়ি তো সার রাত লাগিয়েছে গা। আর এই শাড়িটা এমন একটা কাজ মানে পিসফল এটা সহজে তোলা যায় না, যত এটা ভিতরে সুতো একটা একটা করে ঢুকে ডিজাইন তুলতি এটা তো মিস নাই, যে শাড়িতে যেই ডিজাইন এটা করতি লেখাপড়ার মতন ওয়ান টু না পরে তো কই থ্রি তো ফোর পারত না, এইভাবেই এক সুতা দুই সুতা করে দিয়া দিয়া ডিজাইন তুলতেই হইব অনেক কষ্টের কাছে এটা। তো শাড়ি সারাইতে লাগালেছে ফজর নামাজ করে শাড়ি কাটছে যে জায়গায় 2টা বাজে হাটে শাড়ি বিক্রি করে ওই জায়গায় 2-3 ঘন্টা পড়াইছি আইসে দেখে হাটও শেষ করবে। তো যাক আইসা মাহাজন পাইছি শাড়ি বিক্রি করতেছি এক পর্দা তো সারাই তর্গ মর্দ দেখতে হন তো অন্যরকম দেখা যাচ্ছে ওখ মুখ লাল, তো ওই কর থেকে শার্ট প্যান্ট কিনা লইছে আর আমি পাঞ্জাবি আর প্যান্ট কিনা নিছি। এখন মেয়ে দেখতে আসার পরে খুবই এটা হাসির ঘটনা আমার জীবনে খুই, তো আসার পরে এখন মেয়ে পক্ষ ধারা সবাই ভাবছে কি আমি বর আমি একটু লজ্জা ফিরে গেলাম গা। তখন এক পর্যায়ে যাই করা গেছি করতে অনেক খাওয়া দিয়ে আগে করাইলো খাওয়া দাওয়া করানোর পরে মেয়ে নিয়ে আনছে, তো আনার পরে মেয়েটা মানে সামনে সামনে বসাইছে কইছে কে কোনো লাশ সম্রাই কেন না ছেলেও মেয়েরা দেখেন মেয়েও ছেলের দেখেন যদি কেউ পছন্দ না হয় সেটাও বললেন এইটা আবার আরেকজনে বইলা দিছে। তখন বলার পরে তো ওর তো চোখ মুখ লাল সারাই তর্গমা করছে দেখতো তো দুম দেখা যায়, আমি তো অর্গমা করি নাই আমি তো তখন বয়সে তরুণ একদম হ্যান্ডসাম দেখা যায়। ওখানে মেয়ে কইতেছে যে ওখানে এনে তো শুধু দুইজন কিন্তু আমার বর যে কেটা তো আমি জানি না কিন্তু আমার কিন্তু আপনার পছন্দ হয়েছে একদম ডাইরেক্টলি মেয়ে বলতেছে। তখন আমি মানে একদম হতাশ হয়ে গেলাম বা মানে এই কথা যখন মেয়ে বলছে তখন খুব তাড়াতাড়ি ওই ছেলে পকেটে তুমি 500 টাকা বার করে মেয়ের হাতে দিয়ে দিছে যে তুমি যাও গা কোনো কথা আর জিজ্ঞাসা করো না মানে ওরম তো আঘাত লেগে গেছে একদম সামনা সামনি বলছে। তখন মেরে নেওয়ার পরে আমার বলতেছে হাউ দে আমার আনার আমার বোকা মিছে, তো ওর তো আমি তুইটাই করে কই আমার বয়সে ছোটই যে আমি কই আমি তো আইটি সে নাই মানে তুমি তো আমার আনছো আমি তো আপনার মাহাজুন হিসাবে হাউদ হিসাবে আনছি দাম দিয়া যে আপনার আনলে হয়তো আমার উপকার হইব দিছে এটা কথা বলতে পারবে কিন্তু এখন তো আপনারও চয়েস করে হয়েছে আমি বিয়েটা তো আপনার লেগে ভাঙ্গে গেল গা। পরে আমি কারে হোম আমি তো এখন বিয়ে শাদী করবো না আর এই মেয়ে আমি পছন্দ মেয়ে হিসাবে মানুষ হিসেবে সবই পছন্দ আল্লাহর সৃষ্টি মানুষ আমি যে সব মাদ্রাসায় পড়ালেখা করছি তখন আমি উস্তাদ যে একটা পড়ালেখা করাইছিল যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে নারীর মুখ, এই নারীর জন্য একটা ছেলে বাদশাহ গিরি ছেড়ে দেয় জমিদার গিরি ছেড়ে দেয় চন্দ্র সূর্যতন সুন্দর সবচেয়ে বেশি এই নারীর মুখ, হ্যাঁ এমন একটা পড়া আমাদেরকে পড়াইছে। তো আমি ওরা বললাম যে আমার সব নারীর চয়েস কিন্তু আমি বেশি সুন্দর নারী বিয়েও করবো না আমি কালো মেয়ে বিয়ে করবো, ওরা এটা আমি বললাম যে এই মেয়ে যদি পছন্দ না করে আমি তোমাকে বিয়ে করাই দিই দক সুন্দর দেখা ওরা সান্ত্বনা অতিথিত হয় তোমার বুঝাইতে জানার পর সবারই মন খারাপ যে মেয়ে অলরেডি কেমনে বললো এমন নীলজ্জাহীন মেয়ে মানে আমরা এলাকাবাসী গ্রামবাসী কইতেছে মানে মেয়ে কইতেছে তো কি করবো ওখানে যদি আমি কথা না কই তো আবুলের লোকের বিয়ে ঠিক করে নেবো আমার এমন মেয়ে কইতেছে পাশের রুমে আমরা আবার শুনতাছি হ্যাঁ একটা জগরার মতন এগে যেতেছে গো মেয়ে গো বাড়িতে। তখন এক পর্যায়ে আমরা দেখে দেখে যার যার মান সম্মান আছে না আত্মসম্মান বুক সবারই আছে তখন আমরা আয়সা করলাম আসার পরে ওইখানে আর যাওয়া হইলো না বিয়া শেষ হয়ে গেল পরিবর্তে তো এই ছেলেরা আমার বাবা মায় দেখা বলি সে লেখমিয়ে খুব দক সুন্দর দেহার মতো বিয়া করাইছে। তোর করার পরে হলো তো আমি আর ঘরে সুখ পাই না। তোর লাগা এক ওস্তাদের বিয়া ভেঙ্গা যায়, নিজে বিয়া করস না, মেয়েরা তোর পিছিয়ে ঘুরে তোর পিছিয়ে পাগল কত মেয়ে আমার প্রেমের অভার দিছে। কিন্তু আমি কারো প্রেম করি না, আমি ছোট তিনি মেয়েগু নিশি ছিল না, আমার মেয়েগু প্রতি কোনো নিশা ছিল না। কেন ছিল না, মানে আমি সবসময় কাজের পক্ষ ছিলাম, মা ভক্ত লোক ছিলাম। আমার আব্বা আমার মায়ের মাঝে মধ্যে মায়ের বের করতো, আমার আব্বাই মারা গেছে আল্লাহ ব্যস্ত বাসী করুক, কিন্তু লোক ছিল খুব সৎ, খুব সৎ লোক ছিল, কারোর কাছ থেকে দশ টাকা ঋণ করে নাই। তো এরকম মায়েরা মায়ের দূর দেখে একদিন আমি আব্বার সাথে রাগ করে এক পর যায় আমি বাড়ি আয়া ফুরছি, আমি যা কারখানা মারখানা পরে থাকো আমি বাড়ি থাকতাম না, তখন আমি রাগ করে আয়সা ফুরছি। আসার পরে অন্য এক জায়গায় আমি কাজও বসেছি, তো আমি কাজ এই কাজ যেই জায়গায় আছে ওই জায়গায় আমার চাকরি রেডি, মানে আমার মতন একটা শিক্ষক মানে কাজের লোক সবাই সব সংখ্যা খোঁজায়। তখন কাজে বসার পরে তখন আমি মানে একটা মেয়ে দিই হ্যাপিনেস দাঁড়িয়ে মেয়েরা আমার সামনে দাঁড়িয়ে যায়, মেয়েরা আমার খুব ভালো লাগে, ওর হাসি বা ওর কাম কাজ খুব ভালো লাগে, খুবই মানে কাজের জন্য খুব চালাক, লেখাপড়া করাইতে পারে ওরা গরিব ছিল। তো আইসা আমার এখানে কাজ দেখে যে আপনি এমন কাজ করেন, আমি সপ্তাহে দুইটা শাড়ি নামাই লাগি, আমার দুইটা শাড়ি 10,000 টাকা বিক্রি করে, মালিকে কয় এক শাড়ি 5,000 টাকা বিক্রি করতে পারি না, আর মিলনের দুইটা শাড়ি 10,000 টাকা বিক্রি করে ফেলাই, ওরা সবাই খুব হেভি, মানে ওদের মেয়ে আমার তো বিয়ে দিতে চা, এরকম পর্দা গেছে কা। তাছাড়া বয়সে সুন্দর ছিলাম, লাইফ হয়ে গেছে কি আমার প্রায় 28 বছর বয়স ওইটা না।
আচ্ছা
তখন এক পর্দায় আমার বাবা মা খুব চিন্তা, এমন একটা কাজের ছেলে যদি বাইতে রাগ করে জায়গা তোর সংসারটা কি করে চলে। তখন এই জায়গায় কাজও বসে পড়ছি, মালিকে হারকিত রাখছে এক বছরের জন্য কন্ট্রাক্ট আমার দিছে, আমি যদি ওখানে এমনি সার্কিট না কাজ না করি এই সার্কিট আরেক কোম্পানির এনে যাইবো গা, মালিকের এনে যাইবো গা। তখন আমি 15 দিনে কাজ করার পরে পরায় 7,500 টাকা জমাইছি, খাওন খাদ্য খাইয়া টাইয়া পট খরচ বাদে জমাই আমি বাড়িতে আইছি। আসার পর আমি সবার কই যে সবার এই বিয়ার বারাম কি সারসা এইভাবে ঝগড়া টগড়া করবো না আমার সাথে, করে না আমার কাপি চেয়ে মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের বয়স মনে হয় 12 হইতো না, যদি এই মেয়ে বিয়া করাইতে পারেন তাই আমি বিয়া করবো। বাপমার কাছে আমি আপনার বললাম, বলার পরে বাপমা কই দেখি ছেলেই যে আবার কি করলো, আমার বলার বয়স যদি 28 হয় বা 27 হয় তাহলে কি 12-13 বছর মেয়ে আমার ফেলেতে বিয়া দিব, এটা কোনোদিন নয়। তখন আমার তারপর মা তো মার মন মায় করলো কি মেয়ে দেখতে গেল, দেখতে যাওয়ার পরে মার তো পছন্দ হয় না, মায়ের কয়ে এত তো বাচ্চা মেয়ে মেয়ে হাফ প্যান্ট পিন্দা চলে এই মেয়ে তো পছন্দ হয় না, আর যে মেয়ের বাপমা যা গলার বিয়ার কথা কইব মায়ের সাহস হয় না, কারণ মেয়ে তো ছোট লায়ক হয় নাই। তখন আমার মা কলে কি ঘুরা ঘেরা দেখে আইসা ফেলো, আসার পর আমার খবরদার নিচ্ছে নিয়ে বুঝাইতেছে বাবা তুমি তো অনেক ভালো ছেলে আমার, তোমার খুব মায়া করে আদর করি, তোমার জন্য আমার অনেক দোয়া সবসঙ্গে আছে থাকবো, তুমি বাড়িতে ঠিক মতো কাজ করো, তুমি না থাকলে কারখানা চলে না, আমার ছোট ভাই একটু ডেকশন করতো কিন্তু ওর কথা কেউ মানে না, কাজ করো ঠিক মতো এলিমুলি দিতেছে, তো সংসারটা বিচ্ছিন্ন করো না বাবা তুমি কাজ করো। কারণ আমি কইতেছি আমি এই মেয়ে বিয়ে না করার পর্যন্ত আমার শান্তি নাই, আমি যদি বাড়িতে করি তো তুমি দয়া পাইতাম না, মেয়ে কালো কিন্তু এই মেয়ের মধ্যে আমি আলো খুঁজা ভাই মা, আমার চোখটা তোমার চোখে লাগাই তো এই মেয়ে অনেক সুন্দর লাগবো, এমনি কইতেছি মা কে তোর তোর এই মেয়ে কি জাদু করলো, তুই এই মেয়ের জন্য পাগল, কিন্তু এই মেয়ে তো জাদু করার মানুষ, মেয়ে তো কিছুই বুঝো না বিয়ার, এই মেয়ের সাথে তুই কেমন করতে আমার বুঝাইতেছে। আমি কি না মা আমি এই মেয়ের মন জয় করিয়া যে কোনো বিনিয়োগ এই মেয়ের আমি আনবো অলরেডি, আপনি দেখবেন আপনি আমার জন্য দোয়া করেন, আমি এই মেয়ে না আনা পর্যন্ত বেঁচেতাম না, এমন একটা জিদ নিয়েছি। কোন এলাকাবাসী সকল তো কয় যেই ছেলে দেখলাম মেয়ে গুদিক চায় না, এত ডোক সুন্দর মেয়েরা হেরা প্রেমের ওভার দেয়, কত মেয়েরা ডিস্টার্ব করতো মেয়েদের, দেখেন একটা ছোট মেয়ে যে মেয়ে লায়ক হয় নাই এই মেয়ের জন্য ফাঁকলে এই মেয়ের মধ্যে কি পাইলো, একটা হাস্যকর না পুরো এলাকার মধ্যে একটা এর রবুত গেল গা, মেয়ের কাজের গুণে আসলে অন্য কোনো গুণে না, মেয়ের চেহারা চেহারা তেমন একটা ভালো না বা কালো, কিন্তু মেয়ের কাজের গুণে আমি মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছি না, যে আমি এরকম একটা কাজের মেয়ে চাই। তো অনেক প্রজা করলাম কি এই মেয়েরা সরাসরি আমি একদিন কয়ে নিলাম যে আমি তো তোর বিয়া করে এলাম, একদম ডাইরেক্টলি
এই যে আপনার পাশে যে বসে আছে সেই হচ্ছে সেই, ওকে
জেনে এই কথা বললাম ওই করলো কি মানে একটা হাসি দিয়ে মানে দৌড় ছোট তো 12-13 বছরের মেয়ে আর কত কইব, হ্যাঁ এমন খাটো ছিল, হ্যাঁ করলো কি দৌড় ফেরা গিয়া করলে করে মারতে দিল বইলা।
ঠিক আছে এরপরে কি হয়েছে আমরা শুনবো অবশ্যই, কিন্তু বিরতির সময় যেহেতু হয়েছে একটা বিরতি নিতে হবে। প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আর আরেকটা কথা আরেকবার মনে করিয়ে দেবো যে আজকের এই জীবন গল্পটা অন্য একটি জায়গায় গিয়ে থামবে, যেখানে আমরা আছি সেটা গল্প না, গল্প আসলে অন্য কিছু, কিন্তু মিলন সাহেব সেই গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যারা ফেসবুকে আছেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে গল্পটা কোথায় যাবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে, প্লিজ সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে, প্লিজ সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর
ওর মাইকর থেকে আমরা খবর ধরে নিয়ে কান ধরে আঁকাই দামরা, তুই এত বড় একটা ছেলে আমার এই মেয়েটার তুই বিয়া করতে পারবি? হ্যাঁ, এই মেয়ের নিয়ে তুই কি করবি আমরা বুঝাইতেছে। এইগুলি কইস না, তুই যদি বিয়া করস কর আমার তোর লাগে ভালো মেয়ে দেখি। এইটা বলতেছে মেয়ের মা বাপেরা, সবাই বলতেছে তাহলে ভালো মেয়ে দেখবো। তুই আমার মেয়ে কইস না, ওনা আমি কেটে আমি শয়তানি এসে করছি। আপনার মেয়েকে আমার তো বিয়া দিবেন আর আপনার মেয়ে আমি বিয়া করবো, শয়তানি করছি আমরা কইতাছি। তোর এক পর্দায় মেয়ের লগে প্রতিদিন ধরে প্রতিদিনই খালি আমি কই আমি তোমার বিয়া করবো, বিয়া করবো। পরে একদিন মেয়ে আমার কইতাছে, ওর ভিতরে কী ধরনের জ্ঞান গেছে আমি সঠিক জানি না, আমার আপনি কি সত্যি আমার বিয়া করেন ভাবা করবো? আপনি যদি সত্যি বিয়া করতো অহন আমি আপনার লগে জামকা। আমি আর কও কি, আমি তো অনেক নিতারাজি একদম নগতে মেরে নিয়া গেছি না, অনেক মেয়েদের সঙ্গে নিছি। তখন আমার বড় বোনের বাসায় আমি গেছি, আমার বড় বোন সাফিয়া করে নাম, ওর বাসায় গেছি। বাদ আমার বোনে রান্দার লার্কি নিয়ে আমার ইচ্ছা মতো মারলো, এতটুক মেয়ে নিয়ালি। আরে তুই যদি 20 বছর বয়সে বিয়া করতে এই মরম তো মেয়ে তরি তো এমন আমার বোকা টোকা করে আমার মায়ের দের করে কলেকে বাইতে বার করে দিল। তারপরে সরাসরি বাড়িতে গেলাম, বোনের বাড়িতে সরাসরি। আমি সাহস আছে সুরতে বাপ মারে টাকা পয়সা দিতেছি, এখনো দিতেছি, আমার একটা ভুল কি বাবা মায় ক্ষমা করবো না? তখন বাড়িতে গেলাম, বাড়ি যাওয়ার পরে আব্বাই আমার অনেক মায়ের দের করলো। তখন আব্বার হাতে মার খেয়ে আমি আব্বারে কই, আব্বা আজকে আমি মার খেয়ে বাইতে পারিতেছি, আমি সহজে বাইতে তোমার নিজে বাড়ি করে করে আপনাকে দেখাই দিব ইনশাল্লাহ, আমি আসবো না বাড়িতে কোনোদিন। তখন মা কান্নাকাটি করে বাইরে বুঝায় থাকবো না কি করবা, আমরা ওর কদিন বুঝাই টুজা মেয়ের ও কদিন কেটে গিয়ে বুঝে টুজা ই করে দিই, মানে মেয়ে আমার সাথে রাখবো না। আমার মায়ের বুঝতে তো মহিলা মানুষ যে বুঝা যায়, কিন্তু আব্বা বুঝ মানা না। বুঝতে পারো এক পর্দা করলে কি আমাকে খেটাই দিল যে এই মেয়ের জানতাম চোখানো নিয়ে দিয়ে। তখন অলরেডি করলাম কি, এই মেয়ের নিয়ে আমি তালতলা কাটাবো একটা জায়গার নাম স্থান, ওইখানে গিয়ে কাজও বসি বোয়ার পরে এখন আমরা তো আর বিয়া পড়াই নাই। তো বসি পর্দা ওইখানে ওদের কাছে বলতেছি কি আমরা বিয়া পড় বিয়া করছি। তো যেই মালিক ওই মালিক আবার আগের থেকে কিছুটা আমার চিন্তা আমার কাজের ব্যাপার উনি জানতো, উনি আমাদের শাড়ি কিনে নিছে কয়েকদিন। তখন বল কইতেছে যে আপনার না শাড়ির তাঁত আছে, আপনি নিজেই না একটা মালিক তো এমন কাজে মনে করছে। আমি মানে পুরা ঘটনা ভাঙ্গে ওদের কাছে বললাম, মিথ্যার কোনো কোনা বলি নাই, যে এইভাবে আসছে আমরা এখনো বিয়া করি নাই। তখন উনি করলো কি আমরা মজুমপুর কাজের বসে নিয়া ওরা গার্জেন হইয়া বিয়াটা পড়াইলো, বিয়া পড়াই দিছে। বিয়া পড়াই দেওয়ার পরে মানে ওয় বলতাছে আমি বিয়া বমু, রাজি কি
আর আপনি ভয় করেন নাই যে এত ছোট একটা মেয়ে পরবর্তীতে যদি পাল্টি নেয় বা যেটা হয় আর কি
না তখন ভয় ছিল না আমি ওর প্রেম ওর মানে অন্ধসাকল ছিলাম একেবারে
ওর কাজ দেখে আপনি প্রেমে পড়েছেন
ওর কাজের জন্য শুধু সত্য কথা ওর শুধু কাজের
কাজ বলতে মানে কি জামদানির কাজ করতে
হ্যাঁ জামদানির কাজ করতে অলরেডি ওর বাবা বা কয় সে বড় লোক বানাই দিছে এই কাজ করে আমি বকাবকি করি যে তোমার রান্না বাড়া আছে বাচ্চাকে খেজমত আছে তো তুমি কেন কাজ হবো শেষ আমি যতদিন বাচ্চা থেকে ততদিন কাজ করে যাবো তুমি তোমার কাজের লোভে আনছো এ কথা বলে আর কি কিন্তু এইটা তো ওই সময়কার সময় তার এখন নাই এক পর্যায়ে করলো কি বিয়াটা পড়াইলাম গো বিয়া পড়ে ওই মালিকে মানে আমাদেরকে গড় জায়গা দেয় না গড় জায়গা দেয় না হ্যাঁ
তারপরে আমি ভাবছি যে আমি এরকম একটা বিয়ে বইয়া তারপরে স্বামী লইয়া আসলাম আইসা আমার তো থাকারও জায়গার অভাব ছিল না খাবারও অভাব ছিল না তার কারণ মানুষের বাড়িতে আসলাম আইসা এখন পাকের ঘর দিল রাত্রেবেলা ওই শীতের মধ্যে ঘুমাইতে পারি না শীতে অনেক কাঁপতাছি পরে অন্য গর্ত দিয়া শুয়ে রয়েছি একটা বালিশের মধ্যে দুজনে মাথা দিয়া তারপরে দেখি পাশে অনেক কুত্তা শুয়ে রয়েছে
আচ্ছা
শুয়ে থেকে পরে কুত্তায় ডাক পড়তেছে পরে আমি ভয় ভয়া কইতাছি যে কি এইছে পরে দেখি কুত্তা পরে আরেকটা মায়াইয়া কইতাছে কই জায়গার মধ্যে তোমরা শুয়ে থাও আমি পরে কাঁদতাছি আমি কই যে আজকে তো আমার বাপমার বাড়ি তো বাবা ছিল না আর আমাদের বাড়ি সবই আমি কাজও সব কিছুই করতে পারছি তাহলে আমি মানুষের বাড়িতে কত অনেক কষ্ট করতেছি কারণ আমি যদি এরকম একটা সফল হইতে পারি তাহলে আমি মানুষকে এরকম সেবা আমি এরকম কষ্ট দিতাম না
আচ্ছা
আমি মানুষের সেবা করে যাম তার কারণ মানুষের আমি অনেক ইয়া করবো যে আমার আমি নিজে না খাই হইলেও আমি মানুষের খাওয়ামো তা না আমি এতটুকু ইয়া করবো
আপনার মধ্যে যদি একটা বিন্দুমাত্র হিউম্যানিটি থাকে তাহলে আপনি মানুষটাকে সেই কষ্টটা পেতে দেবেন না এটা আমার নিজেরও মনে হয় আমি যখন ইউনিভার্সিটিতে হলে প্রথমে উঠলাম সেই সময় আমি দেখেছি যে মানে ওই যে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট হয়তো বা শুনছো আজকের এই জীবন গল্পটা সেটা হচ্ছে যে ওই সময়টাতে আমি দেখেছিলাম যে এখনো আছে ইনফ্যাক্ট প্রচুর গাদাগাদি করে থাকতে হতো একজনের মানে যেটাকে বলে গণরুম তো ওই সময়টায় মাথায় আসলো অনেকে দেখতাম যে খুব আরাম করে ঘুমাতো গরমের গণরুমের মধ্যে বিশেষ সুবিধার কারণে তো আমি চিন্তা করেছিলাম যে মানে আর যাই হোক জীবনে ঢাকা শহরে যদি এরকম আমার মতো অ্যামেচার মানে একদম নতুন নিউকামার কেউ আসে তার যাতে এই কষ্টটা না পেতে হয় আমার জায়গা থেকে আমি যতটুকু করার করবো তো ওইটাই মানে মানুষ কষ্ট পেলে আসলে যদি তার ওইটা মনে থাকে তাহলে সে ওই রকম কষ্ট যে পায় তার পাশে তার দাঁড়ায় তার যদি মানবিক বোধটা থাকে
আমার কাকার বাসায় অনেক কাজ করছি তারপরে আমাদের বাসায় আমি নিজে কাজ করছি আমার কাকা একটা বকা দিছে আমার আম্মুরে
মানে কথাটা সে ঠিক মতো বলতে পারতেছেন আর কি মানে আমি বলি
জি
যেটা আমি ওই মালিকের বাসায় কাজও বললাম মালিকে করলো কি পাক করে আমাদেরকে থাকতে দিল কেন মানে সে আমাদেরকে অবিশ্বাস করলো যদি আমরা টাকা পয়সা নিয়ে পালাই যাই আমি মেয়ে নিয়ে পালাই আইসি তখন পাক করে থাকতে দেওয়ার পরে ঘুমে তুলার পরে দেখি দুজনের দুই ছেলে দুই কুত্তা শুয়ে রয়েছে দুই কুত্তা তখন এক পর্দা সে বলতেছে যে আমার বাপমার বাড়িতে তো অর্থ সম্পদ কম নয় ঘর দর সব আছে তোমার বাপমার বাড়িতে আছে কিন্তু আজকে কুত্তার লোকে ঘুমাই তখন আমি আমার ওয়াইফের সান্ত্বনা দিলাম যে দেখো তুমি তো ছোট মানুষ বুঝো না ভয় পাইও না আলাদা এটি কোনো বিষয় না কোনো সমস্যা নয় আমরা সাহস দিতেছি যে এরকম এক সময় কাইব তুমি দেখবা আমার বাড়িতে মানুষ থাকবো কিন্তু ওদেরকে আমরা কষ্ট দিতাম না তখন আমার ওয়াইফ বলতেছে হয় এটা ঠিক যে সময় আল্লাহ তাল্লাহ আমাকে তৌফিক দান করবো এমন তৌফিক দিব তখন আমগো ভাই মানুষ থাকলে আমরা কেউ কষ্ট দিতাম না তখন আমার ওয়াইফ আমার সাথে একটা প্রতিজ্ঞা করলো তখন ওইভাবে এই প্রতিদিন
পয়েন্টটা মনে রাখবেন প্রিয় শ্রোতা কারণ গল্পটা আসলে শুরু হবে এতক্ষণ পর্যন্ত যে বৈচিত্র্যময় জীবন গল্প আপনারা আছেন সেখানকার টার্নিং পয়েন্টটা হচ্ছে একটু পরে এবং এই জন্যই আপনাদের এই এই যে ওদের যে লাইফের যে ঘাত প্রতিঘাতগুলো কোনো বিদ্যা প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু ওনারা শেখেননি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনারা নিজের বিভিন্ন জায়গায় ঠেকেছেন যেখানে একটা কথা আছে গ্রামাঞ্চলে যেখানে ঠেকেছি সেখানে শিখেছি তো ওই যে ঠেকার শেখাটা এটাকে ওনারা ব্যক্তি জীবনে কীভাবে ব্যবহার করেছেন সেইটা সেই জায়গাটায় আমরা আসবো হ্যাঁ বলছিলেন
তারপরে ওইখানে এক মাসে পাক করেছিলাম আর এক মাসে তখন একদিন এলাকার একজন আমাকে দেখছে, দেখার পরে বলতেছে তুই যে মেয়েটাকে নিয়ে গেছো তুমি মেয়ে নিয়ে থাকো কোন জায়গায়, তখন মেয়ে তো বিয়া করে লাইছি, মেয়ে বিয়ে করেছি আমার এখানে রাখছি, তখন আমি অলরেডি ওকে ঠিকানা দিলাম। দেওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে আনতে গেল, ওর মেয়ে সুদ্ধা যখন বিয়ে যেহেতু নিয়ে গেছে গেছে এক মাস ধরে, তো আমরা আর এটা এই বিভিন্ন গঞ্জাম করতে রাজি না, আমরা সরল মানুষ, যাক মেয়ে যদি বাদ খাতে আমাদের কোনো আপত্তি নাই, তুমি এখান থেকে বাড়িতে এসে পড়ো আর তুমি টঙ্গ বাড়িতে যাও গা। তখন আমার শ্বশুর শাশুড়ি দুজনে গিয়া এই কথা বলার পরে তখন আমি বললাম যে দেখেন আপনার মেয়ে না তো আপনার যে ক্ষতি হয়েছে, আমি বাপের বাড়িতে যাইতাম না, আমি বাপের বাপমার সাথে জিদ করে বাড়িছি যে আমি নিজে বাড়ি ঘর করে আমি আমার আব্বা আমাকে দেখাই দিব, যদি আপনার বাড়িতে আমাকে নেন কিছু না বলেন আমি যাবো, আমি আপনাকে ইনশাল্লাহ উপকার ছাড়া কোনো ক্ষতি করবো না। তখন আমার হরে কয় না আমি তোমাকে বিশ্বাস করি, কারণ তুমি তো আমাদের এখানে কাজ করতে থাকছ বিশ্বাস করি, কিন্তু তুমি বয়স্ক একটা লোক হয়ে আমার এই মেয়েটাকে আনাটা তোমার ঠিক হয়, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ, তুমি তো মুরব্বী মানুষ জ্ঞানী মানুষ, জ্ঞানের কথা আমার বুঝাইছে। তারপরে আমি ওনার পায়ে ধরে বললাম যে আব্বা আপনি রাগ করেন না, এটা আমার বেদ্যু হয়েছে, চরণ ভুল হয়েছে, কিন্তু আসলে ওরা বুঝতো যে ওদের মেয়ে আমার যোগ্য না, মানে আমি আরো ডক সুন্দর মেয়ে পাইতাম, আরো ভালো জায়গায় যাই পারতাম, আরো অনেক ভালো মেয়ে পাইতাম, ওরও জানতো, তখন ওরও মানে আমাকে ততটা রাগ অনুসার এতটুকু যে বয়স্ক আর অল্প বয়স এতটুকু ওদের রাগ, এছাড়া কোনো বিদাদন্ত নাই। তখন একবার ওনারা মাইনা অজ্ঞ বাড়িতে নিল, তখন আমি শ্বশুর বাড়িতে থাকি, তখন শ্বশুরের তখন তাপ ছিল মাত্র দুইটা, তখন আমি যাওয়ার পরে দুই তিন মাসের ভিতরে ওনার তাপ দশটা বানাইছি, বানায় আমি আব্বা আপনার লোক তৈরি করে দিবেন আমি খালি কাজ শিখাম, আর আমি সপ্তাহ সপ্তাহ আমার আব্বা আমরা টাকা দিব, আমি যে টাকাটা কাজ করি ওই টাকাটা আমি আব্বা আমরা দিব, এটা যদি না করেন তাহলে আমি আপনার কাছে থাকবো না, মানে আমি বাপ মা বক্ত ছোট দিয়েছিলাম। তখন আমার শ্বশুর বললো না তুমি কাজ করে তোমরা 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 আলাদা খাইবা, আমি আমার মেয়ের কাছে রাখ, আমি আমার মেয়ের একসাথে রাখবো না, আমার মেয়ে ভাগ করবো তুমি খাইবা, আমার এমন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে আমার মেয়ে ভাগ করবো তুমি খাইবা, হ্যাঁ ঘর সংসার করার ইচ্ছে হয়েছে না, হ্যাঁ ঘর সংসার করবো, এমনি মনের আবেগে বলতেছে। তখন বলে ঠিক আছে আমাদেরকে আলাদা করে দিলে আমরা আলাদাই খাই, আমি সপ্তাহে যে কয় টাকা বেতন পাই হাট বাজার করে যা দরকার লাগে তা রাখি, আমি পুরাটি বাপ মারে দিয়ে দিই। তা আমার মায়ে আমার আব্বার সাথে একটা জিনিস নিয়ে ঝগড়া করে যে আমার ছেলে যত বড় ভুলই করুক যাই করুক কিন্তু তুমি দেখো তো আমার ছেলে টাকাটা ঠিক মতোই বাড়িতে এসে দেওয়া যায়, আর মারি কেটে যাই করে সে তো টাকা বন্ধ করে নেই। হ্যাঁ তখন এইভাবে বুঝাতে বুঝাতে এক পর্যায়ে আমার বাপও মন নরম হয়ে গেল, সবার মনই নরম হয়ে গেল। হ্যাঁ সবাই আমাদেরকে মানে এক পর্যায়ে মানিয়ে নিল। তখন আরেক লোক আমি 20,000 টাকা দাম নিছি, কইছি তোমাকে আমি সারি দিবো সপ্তাহ সপ্তাহ কাটটা, আমাকে 20,000 টাকা দামে গড়টা তুলবো। তখন ওই লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিল, কেন ওইখানে গড় তুলবো একটা জায়গা আছে টাকা মেরে দিতাম না, সপ্তাহ সপ্তাহ সারি দিয়ে দিবো কইছি। তখন ওইখানে বললাম কি যেখানে গড় নিছি ওইখানে একটা তাপ বসাইছি, বসায় স্বামী স্ত্রীর জন্য কাজ করতেছি, এখন ওর পেটা আমার বাচ্চা, বিয়ার 4 বছর পরে বাচ্চা রয়েছে আর কি, 3 বছর শেষে গিয়া বাচ্চা কাটে। তখন এখন আমি কইতেছি যে আপাতত কদিন তুমি আমার সাথে কাজ করো, পরে তার কাজ করতে না, তো এই কদিন আমি যা করার করবো ইনশাল্লাহ দিলে, আমি কাজ জানি আমি একও কাজ করতে পারি, দুইজনের কাছে একই পারি। তো নয় আমার অনেক খেল করো, আমার বক্ত বাপমার বাড়িতে আসতে বলো বাপমার আইতে দিতেছে না, বাপমার কাছে কয় না আমার স্বামী যেদিকে দেবো আমি এদিক যাবো, সে আমার প্রতি এত বক্ত, আমার ওয়াইফ আমি অনেক ভালো হয়েছি, আমি ওর প্রশংসা করি সব জায়গায় জায়গায়, এরকম মেয়ে যাতে প্রতি ঘরে ঘরে জন্ম নেয়। বাহ, আল্লাহর রহমতে।
দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকের এই জীবন গল্পে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছেন, যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা এখানে এসছেন তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করবেন এবং লাইফের ফিলোসফিটা খেয়াল করবেন। আমরা বারবার এই জায়গাটায় আপনাদেরকে নক করি যে একজন মানুষ একাডেমিক্যালি হাইলি কোয়ালিফাইড এডুকেটেড হলেই যে সে একেবারেই জীবন বান্ধব একটা ফিলোসফি নিয়ে সামনের দিকে এগোবে বিষয়টা এরকম না। আবার একেবারে ওই আপনার পাশের বাড়িতে থাকা যে মানুষটাকে আপনি কোনোদিন কেয়ারই করেননি তার জীবনের একটা ছোট্ট অংশ আপনার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে। ওদের যেই টানা পড়েন সেই টানা পড়েনের মধ্য দিয়ে ওদের শিক্ষা এবং একই সাথে নিজেকে জয় করার জন্যে যুদ্ধ করে এগিয়ে যাওয়া, দিস ইজ দ্য পয়েন্ট, অ্যান্ড আনাদার পয়েন্ট ইজ কামিং আপ, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ওটার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে নক করবো।
এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ, যে জন্য আপনাদেরকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। সেই টার্নিং পয়েন্টটা শুরু হবে 12টার পরে। আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আজকের এই জীবন গল্প আপনি শেষ পর্যন্ত শুনবেন। আর জি কিবি আপনার সঙ্গে রয়েছি ঢাকা এফএম শুনছেন আপনি 90.4। ছোট্ট একটা বিরতির পর ঠিক রাত 12টায় গল্পের আসল জায়গা, সঙ্গেই থাকুন।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জি কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার। শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4। আমি আর জি কীর্তি আপনার সাথে রয়েছি। আর যারা জীবন গল্প বলার জন্য আমাদের এখানে আসতে চান, ফোন করবেন 09611904904 এই নম্বরে। আমি আবারও বলছি 09611904904 এই নম্বরে। জি মিলন সাহেব বলুন। তারপর
তারপরে ওকে নিয়ে কাজ বসার পরে আল্লাহ দিলে এই উইদে আমার বাইরে থাকতে যে সিলেটের তো লোকের না কাজ করতাম, আমি ওই লোকের কাছে গেছি, ভাই আমি তো এখন নতুন করে বাড়ি ঘর করছি, ওইখানে কিছু তাপদম আমার কিছু তুমি লোক তৈরি করে দাও। তখন বলো ভাই তো আমার সাথে সিলেট যাইতে হইব। তখন ওইখানে তো গরিব এলাকা, সিলেট হচ্ছে খুবই গরিব এলাকা, ওই জায়গায় কোম্পানিগঞ্জ মানে ইন্ডিয়ার সাথে লাস্ট বর্ডার বাংলাদেশের। তোর ওইখানে যাইয়া মানে উনি আমার অনেক মূল্য দিছে যে উনি ওই দেশের একটা কোম্পানি ডাকার কারখানা আছে জামদানি শাড়ির। তখন মানুষের সবাই আমার মানে কোম্পানি কোম্পানি করে ডাকে। তখন ওইখান থেকে আমি প্রথমে তিনটা ছেলে ভাই হওয়ার পরে কাজে আনছি। তো আইনা মানে এদের বয় থেকে বাচ্চা মাসের কিন্তু শিখান লাগে। তো তিন ছেলে করছি কি আমি 2 বছরের জন্য মেয়েটা আইনা, আবার 1 বছরের মেয়েতে করেছি অন্য অন্য মালিকের কাছে, 2 জন দিছি আর 1 জন আমার কাছে রাখছি।
ওকে
রাখছি, তাহলে 1 বছর বাহি 1 বছর আমার লাভ মানে 2 বছরে 6,000 টাকা দিই। তো ওই 6,000 টাকাটা আমার দিতে হইব, আর 1 বছরের জন্য যাকে দিছি কন্ট্যাক্ট করে ওই এত কোনো টাকা দিত না, শুধু কাজ শিখাইব। এইভাবে দিছি। তখন একটা ছেলের আমি আবার করছি কি 1 মাসের ভিতরে মোটামুটি কাজ বুঝে লাগছি, তখন আমার ওয়াইফের আমি কাজে তুলে দিছি।
আচ্ছা,
তো এইভাবে আস্তে আস্তে ছেলের তখন আমি লোকানি কাজ শিখাই, লোকানি কাজ শিখাই। তখন প্রথম আমার একটা ঘর ছিল, একটা ঘরের মধ্যে 3টা তাঁত ছিল। তো আস্তে 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 গড্ডার মধ্যে আমি 5টা তাঁত বয়াইছি।
আচ্ছা,
বয়া খুব ভালো চলতেছি। তখন 3 বছর হওয়ার পরে আমার হাতে করে অনেক কিছু টাকা হয়েছে, ওই কিস্তি মিস্তি তুললাম মিললা যার তাহলে 500 টাকা ওর কাছ থেকে আবার 200 টাকা জায়গা কিনছি, জায়গা বাড়ানোর লোক বাড়তেছে। আমিও জানি আমার কারখানা বড়ই, আমি এটার কাজ জানি, আমার কারখানার মানুষ কমত না। তো আমার বাড়িতে যারা কাজের জন্য আসে, তখন ওই যে আমরা যে কুকুরের সাথে ঘুমাইছি ওই কথাটা খালি আমার চোখে ভাসে, যার ওদেরকে তো কষ্ট দেওয়া যেত না, মানুষ আমি তো কষ্ট পাইছি, আমার ওখানে কুকুরের লোক আমি ঘুমাইছি। আজ থেকে বেশ দিন আগে না হয়তো 5-6 বছর আগের কত হইব, কিন্তু আমি কেন ওদেরকে কষ্ট দিব। তখন ওদের জন্য করছি কি আবার আমি নতুন করে এই কাজ করি বা কিস্তি তুলে তুলে ঘর তৈরি করছি। ঘর তৈরি করে আলাদা মানে ছেলেরা ছেলে গরমও থাকবো, মেয়েরা মেয়ে গরমও থাকবো, একদম ফ্যান ফ্যান দিয়ে দিছি, নতুন মশারি কিনে দিয়ে বিছনা পাটি সব দিই, কিন্তু ওদেরকে খুব যত্ন, নিজের সন্তানটার জন্য আমি কাজের মেয়ে বা ছেলেকে খুব যত্ন করি। শুধু ওই দিকে খেয়াল করে যে মানুষ যাতে কোনো সময় এরকম কষ্ট না পায় আমার মতন। তখন এইভাবে করতে করতে এখন বর্তমানে আমার 15টা তাঁত। তো আজ থেকে মানে 7 বছর আগের কাহিনী তুমি যাইতেছি, তো 7 বছর আগে মানে তাঁত তো আমার অনেক আগেই ছিল, এটা তো গল্পের মাধ্যমে আসলাম। তো একটা মেয়ে আমার কাজ করে, তো এই মেয়ের বাপ মা আমার রিং দিছে যে মিলন ভাই আমার এখানে একটা কাজের মেয়ে ভাবছে, আপনি কি মেয়েটা নিতে আসবেন, আপনার লাগবো কাজের মেয়ে? আমি হ্যাঁ আমার তো কাজের মানুষ লাগবো, কাজের মানুষ চাইলে আমি দিতে পারি না কিন্তু পাইলে আমি আনি। এই কথা কথা হলে আপনি শুক্রবার আসেন, আসলে একটা মেয়ে পাইছি আপনার কাছে তো মানুষ ঠিক আছে। তখন এই করলাম কি আমি এই সিলেট মানে জামদানি শাড়ি তো বিক্রি করে আর টাকা পয়সা কারখানার কর্মচারীকে বুঝাই দিয়ে তোমার যাইতে হইব, নাই তো এটা করার মনে কেউ দাও নাই। তখন আমি ভোর রাত্রে ডেমরা এসে শাড়ি শাড়ি বিক্রি করে সবার টাকা টাকা দিয়ে জুম্মার নামাজ পড়ে আমি সিলেট রওনা দিছি। তো রওনা দিছি বর্দা, আমার কদমতলি বাস স্ট্যান্ড যেতে এতে বাদ যায় দশটা বাজার পরে ওইখান থেকে সিএনজিটা গেছি বোলাগঞ্জ, 250 ভাড়া দেওয়া। বোলাগঞ্জ যাওয়ার পর ওখানে ওইখানে গিয়ে যাইতে এতে রাত 11:30 বাজে সময়, তো রাজ্যে সব 11:30 বাজে আছে গা। তখন আমি কই এত রাত্রে ওইখানে বোলাগঞ্জ তো ওইখানে হুন্ডার দেওয়া যাইতে হয় মানে হ্যাঁ গোজে স্থানীয় একটা মায়ার বাজার,
জি
সর বাজার মায়ার বাজার এটি পাশাপাশি, তখন হুন্ডার দা যাইতে তখন এত রাত্রে হুন্ডার নাই। তখন চিন্তা না করলাম ওখানে কি করি, তো এই দুইখানি খেত সামনে হচ্ছে পাহাড়, এই নিজ দিয়েছে রাস্তা মানে লাস্ট বটার, তো বটার এলাকাতে হাইটা যাইতে হয় কাঁচা রাস্তা। তখন আমি করলাম কালার আসলো নামলে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে পরে 4 মাইল জায়গা হাঁটছি 1 ঘন্টায়,
আচ্ছা
বড় বড় কাক দিছি, হ্যাঁ অনুমানিক 4 মাইল জায়গা হইব। তো হাঁটার পরে সাইডে একটা মেয়ের কান্না, খালি মা মা শব্দ শোনা যায়।
মেয়ে মানে কি শিশু নাকি?
হ্যাঁ শিশু, 7 বছরের একটা বাচ্চা আর কি,
আচ্ছা
একটা মেয়ের কান্না। তখন আমি মানে ভয় আতঙ্ক হয়ে গেলাম, আরে এত রাত নাকি আমার পিছনে কোনো জিন ভূত বাজলো আমাকে মারার জন্য কোনো প্রস্তুতি নিতে, মানে আমার মনের ভিতরে ভয় কি কি, আমি ভয় পাই আবার খেয়াল করি আর আমার সাথে আমার আব্বা আমার দোয়া আছে, আমি তো আমার জীবনে করে কষ্ট দিনে জানা সত্ত্বে আমি তো যা করছি ভালো করছি, তাহলে আমার মৃত্যু তো এইভাবে হইতে পারে না। আমি আল্লাহর কাছে সবসময় তুই কাল আমার মৃত্যু পশু পাখির মতো দিও না, মানুষের মতো আমি মরতে পারি এরকম মৃত্যু দিও তুমি আমার, এখন আমি কই আর সার সর্বক্ষণ আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। ওদের মারদাস এরপর তুই শুনকা শুনছি যে যেই লোক 100 বার কলমা পড়ে আল্লাহ তালা ওই লোকের দুজকনিতে শর্মাইব, তো এই কারণে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত পড়তে পারি না কিন্তু পড়ি, কিন্তু ফাঁকে কলমা আমি ডেলি 100 বার 200 বার 1000 বারও পড়ে ফেলে, আমি কলমার একদিন 24 ঘন্টায় পড়ি।
আচ্ছা
তখন আমার মনের ভিতরে কলমার একটা সাহস আইলো, আমি কলমা পড়তে থাকলাম জোরতে জোরতে। তখন আমি কই খালি বাচ্চার কানে শুনি, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও কান্না শুনি তো একটু কাছে যাই, মায়া তো লাগে শিশু বাচ্চার কোন, তখন কার মায়া না লাগো কিন্তু ভাই বলে নাম না
নিশ্চয়ই।
তখন আমি করলাম কি আস্তে আস্তে ওই যেই জায়গায় মেয়েরা কান্তাছে ওই জায়গায় গেলাম, যাই আমি কই যদি জিনবুত হয় তাহলে ওরা ছোঁয়া যাবে না, সে মিশতে যাবে, আর যদি মানুষ হয় তাহলে তো মিশতে পারবো না। তো আমি করলাম কি আস্তে 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 সাহস করে হাত নিয়ে মেয়েটাকে ছুইলাম, ছোঁয়ার পর দেখি না সে তরতাজ একটা মানুষ, কান্তাছে কিন্তু মুখের ভিতর রক্ত। তখন মেয়েরা আমি কোলে নিয়ে কইতেছি মা তুমি কান্তাছো কেন, রাত বাজে তোর 12:30 এত রাতে তুমি এখানে কেন? মেয়ে কোনো কথা বলে না। তখন আমি যে জায়গায় যাম ওই জায়গায় এই মেয়েরা কোলে নিয়ে আটা শুরু করলাম,
আশেপাশে কেউ ছিল না?
না কোনো লোক না, আশেপাশে বাড়ি করেছে মনে হয় 2-3 খানি খেয়ে ফারাক, গভীর রাত,
আচ্ছা
রাত 12:30 মতন হইব মনে একটু। তখন আমি আটা শুরু করলাম, তখন হারতার তো ওই যেই বাড়িতে আমার যাওয়ার কথা ওই বাড়িতে যেতে ইচ্ছা রাত 2টা বাজছে। তখন যাওয়ার পরে মেয়ে তো খালি কান্তা সোনা বলতেছে কি মিলন ভাই আপনি কি আপনার মেয়ের সাথে করে নিয়েছেন, তো ভালো হয়েছে মেয়ে কান্তাছে খে, আবার তুই মুখে রক্ত মানে একটা আতঙ্ক হয়ে গেলো করা সবাই বাড়ির, হুম তো আমার জন্য ওরা অনেক কিছু পাক করছে, পিঠা বানাইছে যত ডাকাত একটা কোম্পানি একটা ওর বলা যায় অনেক কিছু, কিন্তু আমরা তো এমন কোন নম্বর কোম্পানি তো আমরা জানি, আমগু কাজের মালিক 20টা তার থাকলে আমার ওই কোম্পানিকে মতো তা না, কারণ আমাদের তো পুঁজি কম লাগে আমরা তো কোটিপতি না, কিন্তু ওরা ভাবতেছে কি আমরা ডাকার মনে মিল কারখানার মতো এমন মালিক কত কোটিপতি জানি, মানে ওদের আয়োজনটা এত বিশাল আকারে করছে আমার জন্য। তখন বাচ্চারা দেখে সবার কাছে একটা আতঙ্ক হলো, তখন আমি কইতেছি দেখেন আমি মেয়েটা এইভাবে পাইছি সত্য ঘটনা শেয়ার করার পরে, তো আমি কই দেখেন তো মেয়েটা চিনেননি কেউ, মেয়ের যে যত কথা থেকে মেয়ে খেলি কান্দে মামা কইয়া। তখন আমি আবার সকালে রওনা দিতে হইব, শনিবার সকালে যদি আমি রওনা না দিই তো আমার অনেক টাকার শাড়ি বাকি পড়ছে, এটা আমার ঢাকা ফোকাস মার্কেট থেকে নিতে হইব টাকা দাইসা, তো আর যদি না নেই শনিবারে তাইলে এই টাকা আবার আগামী শুক্রবারে নিতে হইব। তো আমি বললাম আর সকালে যাইতে হইব, তখন আর ঘুমাই নাই, তো সকালে 6টা বাজে আমি যে সময় রওনা দিব সবার কইতেছি বাচ্চাটা রাইছা, বাচ্চাটা তো আমরা সিলেট এলাকার ওই খোঁজ করে মেয়েটার মেয়ের বাপার কাছে দিয়া দিয়ান, তো ওরা বলতেছে ভাই মেয়েরা পোশাক আশাকে কয় মেয়ের অনেক গরিব মানুষের সন্তান, আপনি নিয়ে আপনাদের মেয়ের মতো মানুষ করেন গা, বড় হইলে কারখানা কাজও লাগাই দিয়েন ফালান গা মেয়েটা সুখী হইব, আর নাই তো এত রাত্রে এই মেয়ে কই চাইবেন কোন, হয়তো ফালাই ফালাই দিয়া গেছে করাই না বাপটাছে, আপনি নিয়ে যান গা ভাই, মানে ওরা ঝামেলা জড়াইতে চাইতেছেন আর কি গরিব মানুষ বাপটাছে কার মরা কে মরে, হ্যাঁ তখন করলো কি মেয়েরা আমার সাথে দিয়ে দিলে আমি মেয়েটা ঢাকা নিয়ে আসলাম, তো ঢাকা নিয়ে আসার পরে সে সুখানি মেয়েটা স্বাভাবিক বইলো কথাবার্তা কম বেশি কয় আমাদের সাথে কয়, তখন মানে আশেপাশে মুরব্বীরা বলতেছে এই এই দেই তোর আব্বা, তোর আব্বার নাম মিলন। মানে মেয়ে তো অলরেডি 7 বছর বয়স কম বেশ বুঝে না, তো মেয়ে তো জানে যে তখন মেয়ে কইতেছে যে কথাটা এই কথাটা আপনারা মেয়ের মুখ থেকেই শুনেন পরিবর্তে থাকে। আবার
আপনার সেই মেয়েটা আজকে হাতের বামে বসে আছে,
ওই মেয়েটা
ওর নাম যেন কি বলছিল,
ফারজানা।
ফারজানা, তুমি তো কথা বলতে পারো রাইট? 7 বছরের অবস্থা তো এখন আর নাই না, তাহলে আমাদের সাথে একটু কথা বলো, আমরা একটু শুনি তোমার কথা, কি ঘটনা ছিল বলো তো একটু।
যখন আমার 7 বছর ছিল তখন আমার আব্বা আম্মা, আমরা 4 ভাই বোন ছিলাম। তখন আমার বড় বোন একটা আছে বাসায় থাকতো আমার দাদির কাছে, লেখাপড়া করতো তো আমার দাদির কাছে থাকতো। আমার আব্বা আম্মা আমার আমরা ছোট 2 ভাই আছে, আমার বোলা করে পাথরের কাজ করতো,
পাথরের কাজ।
হ্যাঁ তাকে কাজ করতো সপ্তাহে একদিন আগে বাড়িতে আমার আপনারা ইয়ে দেখা শোনা করে আবার জায়গা। তখন শুক্রবার অনেক রাইটি এসে গা, তখন আমার আব্বা আম্মা সব আমার ভাই বোন তিনি সবাই আইতে আসছে আমার রাস্তার মধ্যে অনেক রাইটি এসে গা। তখন ডাকাইতে ধরে আমার আব্বা আম্মারে মারছে, তখন আমি কান্না করছি গিরা, তখন আমার মোর মাঝিতে ঘুষি দিচ্ছে, তখন এই যে দাঁত একটা ভেঙে গেছে।
আচ্ছা আচ্ছা।
তখন অনেক রাইটি এসে গা, আমার অনেক দুনিয়া আমার একজন কুলো করে অনেক দুনিয়া ফেলাই দিচ্ছে, তখন আমার আব্বা আম্মার তাম দিই না।
তুমি কি মানে ঠিকানা ঠিকানা কিছুই জানতে না?
না আমি কিচ্ছু জানি না, মানে অনেক রাইতে গেছে গা, মানে বলতে অনেক দূর আছে আমি কিচ্ছু চিনি না, অনেক দূর আছে আমার বাসা, মন পরে চিনি না। অনেক রাইতে গেছে গা, উনি গেছে রাস্তার পাশে গেছে, আমার গেছে কিছু কথা বলি না, কান্তাস মামাকে কান্তাস করে উনি আমার কুলো করে লয়া যে মায়া আনতে গেছে যে পাশা কি কুলো করে এই পাশা তুলে গেছে আমার আমার সে করে যে মায়ার আব্বার যে গেছে এই মায়াকে তুমি তো চেন মনে করে না, উনি কেটেছে তোমার পাশে রাখো তোমার মেয়ে জায়গা আরে উনি রাখো যে এটা মায়ার মা বাপ খুঁজে পাও মায়ার বাবা দিও।
যখন 7 বছর বয়সে তোমাকে নিয়ে আসলো আমাদের মিলন সাহেব, তখন যে বলছিল যে বাবা ডাকার জন্য বা কিছু একটা জন্য, তুমি তো 7 বছর বয়সে তো তুমি এটা বুঝতা খুব সহায়ক ভাবে, প্রথম যখন মুখ খুললা তখন কি এই ঘটনাটা বলছিলা যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটছে নাকি অনেক পরে গিয়ে বলছিলা?
না আমি তো উনি যে সময় লয়ে আসছে না ফোন টাকা 3-4 বছর পরে আমি সবাই কর এটা তোর আব্বা, পরে আমি আব্বাকে উনি রে মা করে ডাকি উনি আব্বাকে ডাকি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিব ওই জায়গা দিতে এবং কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঘটনাগুলো একটু পরিষ্কার করার জন্য, ছোট্ট একটা বিরতির পর আমরা পুরো ঘটনাটাকে আবার সিঙ্ক্রোনাইজ করবো। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, প্লিজ আমার সঙ্গে থাকবেন, বারবার রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের আজকে শেষ পর্যন্ত থাকাটা খুব খুব খুবই জরুরি। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলে।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প,
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প, আমি আরজি কে ভি আপনার সঙ্গে রয়েছি। মিলন সাহেব যে জায়গাটিতে ছিল, মানে আপনার মেয়েই তো উনি, আমি বলবো এখন, কিছুটা স্ক্যাটারলি আমি শুনছিলাম, আপনার কাছ থেকে শুনতে চাই।
তখন মেয়েটাকে পাইয়া দিয়ে শুনে আনছি, তখন আমার একটু রাক্ষস আমার সাথে দিয়ে দিল।
জি,
তখন যে সময় দুই তিন পর একটু সাফা বিকল, তখন যেমন আমার বাড়ির আশেপাশে যারা আছে সবাই জিজ্ঞাসা করতেছে তোমার কি কিভাবে কি হইলো, যেহেতু তোমার বয়স 7 বছর, একটা মেয়ে মানুষ, তোমার তো কিছু মনে থাকার কথা। তখন সে শুধু দেখলে এটাই বলে যে বোলাগঞ্জ ওর বাবা মা নাকি পাত্তর নামাইতো, পাত্তর নামাইতো, তো শুকুরবার রাত্রে ওরা পাত্তর নামায় টাকা টাকা পাইতে রাইত হয়ে গেছে, মেলা দিছে, তখন মানে কিছু লোকেরা ধরে মুরা ওই টাকা পয়সা নিয়ে ওরা ফালাই দিছে।
জি,
তখন আমি পাই আনছি, তখন আমি করলাম কি বছর তিনেক আগে, এই বছর তিনেক আগে আরেকটা কাজের মানুষ আনার জন্য আমি সিলেট গেছি। যাওয়ার পরে ওইখানে এক লোক আসা বলতেছে আর কি, বৃদ্ধ লোক, আমার খুবই পরিচিত, ওইখানে আসা যাওয়া করি, চা পান টান ওদেরকে খাওয়াই, আমি বিল দেই, তো ওরা আমার পিছে পিছে ঘুরে যায়, কোম্পানি আছে ওর পিছে থাকলে হয়তো চা পান টান খাইতাম বা কিছু দিব, বকশিস টকশিস আমি দিয়ে আসি যতটুকু পারি। তো লোকটা বলতেছে আমার কই মিলন ভাই, আমি আসি একটা ফুরি না, পরে 4-5 বছর আগে হারাই গেছে গা, এই ফুরিটা থাকলে তোমার কাছে দিতাম।
পুরি মানে তো আলটিমেটলি
পুরি মানে মেয়ের পুরি বলে। হ্যাঁ, তখন আমি বলতেছি কি যে তো মেয়েটা যে হারাই গেছে, মেয়েটার নাম কি, যিনি কোনো ফার জানো, আমার তো মাথা গরম আরে, এমনি তো আমি পাইয়া নিছি, এমনি তো অলরেডি আমার বাসায় আছে, আমি তো পড়ালেখা করাইতেছি, ক্লাস 4 পর্যন্ত পড়াইছি আমি মেয়েটাকে। হ্যাঁ, মেয়ে পড়াইতেছি, মসজিদে পড়াইতেছি, এই মেয়ে কথা আমি কারখানা কাজও শিখাই নাই, তো আমাকে ওর বাপার কাছে নিয়ে যেতে পারবা, তখন এই লোকটা আমাকে নিয়ে গেল। হ্যাঁ, তো ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে ছায়া দেখি মানে ডাকাইতরা শুধু ওর টাকা পয়সা এনে নেয়, ওর মার সর্বস্ব কেড়ে নিছে, মানে এত দুর্দশ কাহিনী কি বলে ভাই, আমার জীবন আমি দেখি নাই শুনি নাই, একদম আসব কাহিনী।
কি কাহিনী?
গভীর হার মানাইছে, মানে ওর বাপ মার দৃশ্যগুলি দেখিয়া খুব, ওর মার আর চোখ অন্ধ, বর্তমানও জীবিত আছে অন্ধ। কিভাবে অন্ধ হইলো, একটা স্বামীর সামনে তো একটা নারী যুক্তি দেয় না, কোনো কিছুতেই দেয় না, তো ওরা নাকি মানে ওরা ওদের মুখের তো বলছি যে এটা মেয়ে তোরা জানে না ওই সরকার।
আজকে আপনি যেটা বলছেন সেটা কি ও জানে, এর আগে জানে নাকি আজকে প্রথম জানবে?
না, এটা ওদের দেশের অনেকে তো জানে।
ও কি জানে?
ফারজানা ওই জানে না,
ফারজানা আপনার কাছ থেকে
কোনোদিন বলিনি। না না,
আজকে ফার্স্ট বলতে
যাচ্ছে, আজকে ফার্স্ট জানে।
আচ্ছা,
তখন ওর মার মুহের কথা আর বাবার মুহের কথা যে ভাই আমাদের কাছে না প্রায় সারা সপ্তাহ কাজ করছি, 2700 টাকা ছিল ওদের কাছে
এই পাথর তোলা টাকা।
হ্যাঁ, পাথর নামানোর টাকা, ওরা স্বামী স্ত্রী দুজন পাথর নামাইতো, দুইটা ছেলে ছিল ছোট, একটা ছিল 3 বছর আর একটা 7 বছর, আর এই মেয়ে ছিল 6 থেকে 7 বছরের বয়সে, বুঝলেন? তো এই মেয়ে ওই বাইদের কিনে খেলাধুলা করতো আর বাপ মা দুজন পাথর নামাইতো, এত কষ্টের জীবন ওদের।
জি,
তো এই টাকা গেলে তো নিশ্চয় নিশ্চয়ই এখন ওর মায়া একটু দেখা হয় খুব ভালো ছিল, এখন টাকা তো ওর সারতাছে না, তো ওর বাপ তো আবার খুব লম্বা ছিল, শক্তিশালী, তো ওদের সাথে যত পারছে তো দ্বন্দ্ব করার পরে এক জিদ্দা ডাকাতরা একবার পাও কেটে লাগছে, একটা পা একেবারেই নাই, ওর পাউডা কাইটটা দেয়নি, তো এই বাচ্চারা চিকরা পাকড়া করতেছে, তো এই বাচ্চারা মুখে ঘুষি মেরাই বাচ্চারা করতে গিয়ে একজনের কোলো নিয়ে মানে অনেকখানি দূরত্ব ফালাই
দিয়ে
ওর মাটাকে মানে একেবারে দর্শন করেছে, মানে তখন ওর মা কি স্বামীর সামনে কেউ কি এরকম করতেছে, তখন এক পর ধর মারে মানে পাথর না নিয়ে ওইখানে তো সব পাথর, ইরিখের দাঁত বানি পাথর, মাটির নিচে পাথর, মানে পাথর এলাকা, এই যত বাংলাদেশে পাথর আসে সব ওই জায়গাতে আসে। তখন ওই পাথর যা করছে কি মানে কোপাল পরা বিল এমনি মারছে, মারার পরে মানে চোখের ডিম দুইটা আছে না ফাইটা গেছে, তখন এক পর্যায়ে ওর বাপে ছিল খুব শক্তিশালী লোক, আমি আজকে ওর সাথে মোবাইলে কথা বলে দিতে পারবো যদি লাইন থাকে,
প্রয়োজনে কথা বলবো। হ্যাঁ,
তখন শক্তিশালী লোক ছিল, তখন উনি এই এই পাওকাটা নিয়ে ওই মানে এক পা এই যে রক্ত যাইতেছে, তারপরও মানে কোনো কোনো আস্তে আস্তে হারতে 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 মানে এক পাই আপে আপে আই চাইছে, মানে যেখানে বাড়ি করেছে ওইখানে সে কান্না পড়ছে, পড়ার পরে দু একজন লোক বাড়ানোর পরে যিনি দেখছে ওরা চিনছে, চিনা করে অস্ত অস্ত মানুষ জানাজানি করে আইসে ওদেরকে এখান থেকে নিয়ে সিলেট মেডিকেল আনছে, আনার পরে চিকিৎসা নিল, তখন চিকিৎসা ওর টাকা পয়সা নাই, ওদের টাকা তো নিয়ে গেছে গা, আর ওর মার অবস্থা তো একদম সম্পূর্ণই সিরিয়াস। হ্যাঁ, সিরিয়াস হওয়ার পরে তখন এলাকাবাসী কিছু টাকা তোলা তুললে ওদেরকে চিকিৎসা করেছে, আর ওর দাদার সম্পদ যতটুকু পাইছে ওর বাপে এটি সব বিক্রি করে ফেলাইছে, বিক্রি করে চিকিৎসা করছে, তো চিকিৎসা করবো আমি যিনি যাই এই বর্ণনা শুনছি ভাই, মানে পরের দুঃখ কি কমবে আমার খুব কান্না, আমি আসলে কষ্ট শুনে চোখের পানি রাখতেছিলাম।
কত বছর পরে পেয়েছিলেন আপনি ওনাদেরকে, ফারজানাকে আপনার কাছে কত বছর রাখার পরে?
এটা প্রায় 4 বছর রাখা।
4 বছর রাখা, তখন ওর বয়স 11 বছর। যদি
11-12 বছর
ওই সময়টাতে গিয়ে আপনি ওর ফ্যামিলিকে পেলেন?
হ্যাঁ হ্যাঁ, ওই সময় ফ্যামিলিটা পেয়ে।
আচ্ছা, তারপর?
তখন ওদের কাছ থেকে যে শুনে এই দুঃখ শুনলাম, তখন মনে করেন যে আমি যতটুকু পারছি যা কিছু পারছি সহযোগিতা করছি।
অবর্ণনীয় না?
তারপরে বললাম যে আপনারা টেনশন করেন না, আপনাদের মেয়ে আমার কাছে আছে, খুবই ভালো আছে, প্রয়োজন আমি আপনাদের মেয়েকে আপনার কাছে আমি আনবো, আনলে আপনারা মন ভরে দেখবেন, আপনারা সবাই দেখবেন, এলাকাবাসীরা বললাম। হুম, তখন ওই এই সিলেটের মানুষ ওই আমাকে ধরছে সবাই, বুঝছেন, সে তাহলে আপনি মেয়েটাকে নিয়ে আসবেন, আমরা সবাই দেখবো মেয়েটাকে। তখন আমি ওইখান থেকে এক সপ্তাহ থেকে আসলাম, ওদের করুন খাইনি শূন্য। তো আসার পর আমি কিছুদিন পরে করি ওদেরকে সহযোগিতার জন্য 1,000-2,000 করে টাকা পাঠাই। হুম, আমার ইনকামও খুব ভালো,
জি,
টাকা পাঠাই। তো এখন আমার ব্যবসা দম হয়ে গেছে, এখন আমি ওদেরকে টাকা পয়সা দিতে পারি না। ওর যে বড় গুন্ডা ছিল ওই বড় গুন্ডা লায়েক বিয়ার ঘর আসে, ঘর নাই সরকারি জায়গায়, মানে উপরে সন্ধ্যা কাগজ দিয়ে বেড়া দিয়ে থাকে সরকারি জায়গায়। হুম, মাটা তো একদম মন্দ কোনো কাজকর্ম করতে পারে না, আর বাপটা এক পাও নিয়ে ওই সরে বাজার নামে একটা জায়গা আছে, ওইখানে টুকটাক চাপা মাঝে মধ্যে বিক্রি করতে পারে, মাঝে মধ্যে কোনো এই অবস্থা চলতেছে। তো ওর দরকার এলাকাবাসী সহযোগিতা করে চালায়। আর ওই ছোট দুইটা যে বাই ছিল ওই বাইগুলি আমার এখানে কাছে দিছে যে আপনি নিয়ে ওদেরকে কাজ।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে।
হ্যাঁ, তা আমি মাত্র ওদেরকে আনছি যে তোর সময় কামড়বো, ওখানে বয়স হইব 8-10 এরকম হয়েছে।
আচ্ছা, না ওই সময়টাতে আমাকে একটু বলেন যে যখন আপনি ওদেরকে পেলেন, পেয়ে তো আপনি ফারজানাকে এসে বললেন যে তোমার মারা বাপ মারা কি অবস্থায় আছে, তখন ওর কি অবস্থা দাঁড়াচ্ছিল?
ওই বিশ্বাস করে না, ওই বলতেছে না আমি আমার বাপি দিয়ে আমার মা, ওই বিশ্বাস করে মানে ওদের আমার এমন আদর্শ এক মা এমন তা দিছি, ওর 7 বছরের বা 6.5 বছর আগের স্মৃতি ভুলে গেছে গা, কথা বুঝছেন, সে তো মনে একটা বলতে পারে না। আর ওর জ্ঞান শক্তি একবারে হি আমগো ডাকে আমার সাথে চঞ্চল না,
ওরকম না,
সেরকম না, কথা বুঝছেন,
আচ্ছা,
ঠিক এরকম না। তো আমি করলাম কি, ওদের দুইটা ভাই আমার এখানে কাজের জন্য আনছি, কিন্তু কাজ অন্য শিখাইনি, মাত্র আনছি কিছুদিন আগে। তো আমি এই 2.5 মাস আগে ওদের বাড়িতে গেছি, ওর বড় বোনটাকে দেখতেছি, আমার খবর দিছে ভাই আপনি আসেন। হুম, তো মায়া লাগে তো, এক মেয়ে আমাকে আব্বা ডাহে আমার বাড়িতে মানুষ, ওই মেয়েও গেলে আমার আব্বা ডাহে, কথা বুঝছেন। তো কইছে না যাই কেমনে, তখন আমার ওয়াইফ কইতাছে দেখো হ্যাঁ অবস্থা এত খারাপ, তুমি তো আমার তাকে কও না, আমি সহ যাম। তখন এই মেয়েকে নিয়ে আমার ওয়াইফ নিয়ে আমরা গেছি, যাওয়ার পরে ওইখানকে মানে আপনার এই অনুষ্ঠানটা সবাই শোনে,
এই আমার এই জীবন গল্প।
হ্যাঁ হ্যাঁ, সবাই
আগে রেডিওটা
আগের দা শুনতো। হ্যাঁ, আগের দা শুনতো, এখন যেখানে আইছেন এখন একটু শোনো ওরা, ওরা ওই গানা শুনে আপনার কণ্ঠ শোনায়। হুম, আর আমার ওয়াইফ তো আপনার আগেরই ভক্ত, ওই সিনেমা তালের করতে আপনার ভক্ত,
সিনেমা ওই প্রচুর
প্রচুর। তারপর আরেকটা গোলকদাদ অনুষ্ঠান করতাম না?
হ্যাঁ, গোলকদাদা কি শোনাই লাকি ব্রিয়া ভাই, বহুত আগের অনুষ্ঠান, বহুত আগের
এগুলি শুনতো। তখন ওই শুনে বলতাছে মানে শুনতো, তখন আমি যে সময় এপ্রিলে সিলেট গেছি ওকে দশা দেখে আমার ভাই বোনে কান্দা কান্দা, স্যার কইতা স্যার যে বড় মেয়েটারও একটা বিয়ার ভাবটা করো। তো এলাকাবাসী ওইখানকার যে মেম্বার আছে আর এলাকাবাসী যারা আছে মানে বাজারের অনেক লোক মানে এমন 2-3 হাজার লোক হইব কিভাবে আমি গেলে হইয়া যায়, বুঝছেন, একবার তদন্ত করেন যা যা কোনো খোলামেলা সত্য কথা। তখন সবাই বলতেছে যে মিলন ভাই আপনার তো বহু তুই দিছেন, দিতে তার কত দিবেন আপনারও ব্যবসা? আমি বলি মা ব্যবসা ভালো না ভাই, আমি দিতে পারি না আগের মতো, এখন আমার মন চায় তোমাকে সব কিছু দিয়ে দিই কিন্তু পারি না উজার করে সব দিতে। হ্যাঁ, তখন বললো যে কি বলে এবার কাছে রিং দেন, অনুষ্ঠানে গেলে যদি পুরো বাংলাদেশের লোক ওদেরকে সহযোগিতা করে তাহলে ওর বোনের একটা বিয়ের ব্যবস্থা হয়, ওদের তো মাথা খোঁজার ঠাই হয়। হ্যাঁ, বা এমনিও তো লায়ক, এমনিও তো শানিয়ে গেছে গা, পুরো 15 বছর উপরে গেছে গা। হ্যাঁ, একটা রাস্তা হয়। তো আমি বললাম আপনার কত করবেন, পুরো এলাকার পুরো দেশের মানুষ যদি চায় ওদের দিকে মায়া করে তাহলে অসুবিধা কি, আমরা সবাই মিলে নামাজ পড়ে দোয়া করব, বা আমাদের এখানে শাহ জালাল শাহ ফুরান শাহ বাবার মাজার আছে এখানে, আরো অনেক বড় বড় উলির মাজার ওইখানে, আমরা ওইখানে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য দোয়া করি বা সবার জন্য।
ওনার কয়টা মেয়ে টোটাল?
দুইটা মেয়ে দুইটা ছেলে,
দুইটা মেয়ে দুইটা ছেলে, তার মধ্যে একটা মেয়ে তো আপনার কাছে।
হ্যাঁ
হ্যাঁ, আর বড় মেয়েটা এখনো বিয়ে হয়নি?
না না।
আচ্ছা, আর দুটো ছেলে কি করে আপনার কাছে?
আমার কাছে আসছে মাত্র 2.5 মাস আগে।
আচ্ছা, ওকে। আমরা তো ফোনে চাইলে ওনাদের সঙ্গে কথা বলতে পারি।
হ্যাঁ,
একটু ফোনে প্রয়োজন আমরা কথা বলবো, একটু পরে হয়তো কথা বলবো, ঠিক আছে? তো আমরা গল্প আর একটু সামনের দিকে আগাই, তারপর কি হলো?
তখন মনে করেন যে ওরা সবাই যে শুনে বললো আমরা রিং দিতে, রিং দিলাম, দেওয়ার পরে আল্লাহ দিলে এইটা আসলাম। ওনা মূল কথা লোকটা এই বাংলাদেশের মানুষ তো আমি জানি অনেক দয়াবী অনেক মায়াবী, ওদেরকে একটু সহযোগিতা করো, বলতে গিয়ে একদম সাহায্য দেওয়া হোক, যদি আপনার মাধ্যমে ওরা সাহায্য করে বা দয়া করে তাহলে ফিল্ম দেওয়া বাচ্চা যায়। আমি একা আর পারতাছি না,
আমি আর একটা পারতাছি না।
ঠিক আছে, সাহায্যের প্রসঙ্গ নিয়ে আসলে না আমরা পরেই কথা বলবো, তবে আমরা এই ফ্যামিলি মেম্বারের সঙ্গে কথা বলতে চাই, সিলেটে যোগাযোগ করতে চাই। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, অনুরোধ থাকছে আপনাদের প্রতি বিশেষভাবে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর।
এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইফ, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
Shagot aur ekbar shunchen Jibon Galpo, Dhaka FM 90.4 e. Aajke ekhane Jibon Galpo bolar jonno eshechen Milon, tini ekjon jamdani tati. কিন্তু তার গল্প না, গল্প হয়ে উঠেছে অন্য কিছু। আমি কথা না বাড়িয়ে মিলনের কাছে যাব এবং যেটা বলছিলাম যে বিরতির পরপর কথা বলবো, যে পরিবারের কথা সঙ্গে কথা হচ্ছিল, আপনার ফোন থেকে একটু কানেক্ট করবো আমরা তাকে। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম।
আমি আমি আরজে কিবরিয়া বলছি।
তখন ভাই আমি মেয়েটা মখন আমার আরণ্য গেছে, আরণ্য যাওয়ার পরে ওই মেয়েটা আমি এখন পাই না। তখন ভাই আমার জায়গাও নাই, বাসাও নাই, যে আমি যে জায়গাও নাই, যে আমি যে বেশি সম্পদ নাই, যে আমার এটা বল নাই যে আমি যে বেশি আগে আমার মেয়েটা টুকাইয়া বাহর মত। তখন ওই যে মিলন ভাইটা আছে না, মিলন ভাইটা খোঁজ লইয়া আমার এই মেয়ের বয়স চোদ্দ অঞ্চলে, বুঝছেন?
যেহেতু আমরা আপনাকে জীবন গল্প অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছি, আপনাকে যদি ঢাকায় আসতে হয় আপনার মেয়েকে সাথে করে, আপনি আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমরা আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
প্রিয় শ্রোতা, এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন, এই অনুষ্ঠানটি আমি গত সপ্তাহে ধারণ করি, স্টুডিওতে রেকর্ড করি, এবং এখন যতটুকু আপনারা শুনবেন এইটুকু এই মুহূর্তে আমার সামনে বসে আছেন যিনি, যাকে নিয়ে আজকের এই গল্পটি, যেই পরিবারকে নিয়ে আজকের এই গল্পটি, সিলেট থেকে যে ভদ্রলোককে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, তিনি এই মুহূর্তে স্টুডিওতে। আপনারা ফোন রেকর্ডিং শুনছিলেন একটু আগে, ফোনে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু ফোনে নয়েজ হচ্ছিল, ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু আমরা ওই পর্যন্তই রেকর্ডিংটা স্টপ রাখি, তারপরে এক সপ্তাহ অপেক্ষা করি, এবং এক সপ্তাহ অপেক্ষা করার পর যিনি মুখ্য গল্পে, মানে আজকের এই জীবন গল্পের যিনি প্রধান চরিত্র মিলন সাহেব, উনি সিলেটে গিয়েছিলেন, গিয়ে এই ভদ্রলোককে তিনি সাথে করে নিয়ে এসেছেন, উনি এই মুহূর্তে আমার সামনে স্টুডিওতে। আপনার নামটা একটু বলেন।
ওয়াসিম।
ওয়াসিম,
বয়স কত আনুমানিক?
40-45
বছর বয়স। আপনি যখন মেয়েটাকে কুড়িয়ে পান মিলন সাহেব, তখন বয়স কত ছিল ওর আনুমানিক?
তখন 6.5 থেকে 7 বছর বয়স হতো।
6.5 থেকে 7 বছর বয়স। আর এখন কত?
এখন ওর বয়স 15 হয়েছে।
তার মানে আমরা ধরে নিতে পারি 8 থেকে 9 বছর আগের ঘটনা এটা। আপনি আমাকে একটু বলেন মিলন সাহেব, সেটা হচ্ছে যে এই অবস্থায় ওনাকে আপনি কিভাবে নিয়ে আসলেন?
এখন আনছি, খুব দূরে কষ্ট করে আনছি, মানে ওখানে তো সব হাঁটার জায়গা,
আমি কয়েকটা ছবি দিব প্রিয় শ্রোতা ফেসবুকে, ঢাকা এফএম এর ফেসবুক পেজে, আপনারা আসতে পারেন ওনাকে দেখার জন্য, যে কি ভয়ানক অবস্থা ওনার 8 বছর যাবত, উনি ঠিকমতো বসতে পারছে না। আমি গল্পটা একটু ওনার মুখ থেকে শুনতে চাই, কি হয়েছিল সেদিন আমাকে একটু বলেন তো, ঘটনাটা কি ঘটছিল একটু বলেন শুনি আমি।
আমরা এলাকা ভাই অন্য কোনো কাজ নাই, শুধু ফাত্র রক্ষা ছাড়া। আমি আমরা ফাত্র কাজ করিয়া, ছোটবেলা থেকে আমরা ফাত্র কাজ করিয়া, আমরা চোলা ফিরা করে খাইয়া বাঁচি। তখন আমার এই সময় ছেলে মেয়ে চারটা ছেলে মেয়ে, আমার বড় মেয়ে রুজিনা তান ইপুরীর বাইরে টিয়া গেছি পুরীটারে, আর তিনটা মেয়ে আমি সাথে, দুইটা ছেলে আর ছোট মেয়ে লগে করে নিয়ে গেছে।
এই যে রোজিনা, যে রোজিনাকে আপনি সাথে করে নিয়ে আসছেন তাই তো? এই মেয়েটার নামই তো রোজিনা নাকি বড় মেয়ের নাম?
রোজিনা।
ওনাকে ওনাকে একটু মাইক্রোফোন দেন। তুমি করেই বলি, তুমি পরিবারের সবার বড়? পরিবারের সবার বড়। কি করো তুমি?
আমি আমার আব্বু আম্মুরে দেখে শুনে রাখি।
দেখে শুনে রাখো। এই রোজিনের মূর্তি স্টুডিওতে আছে প্রিয় শ্রোতা। এটা একটা অবর্ণনীয় গল্প, এটা ভয়াবহতম গল্প। আমি একটু সাম আপ করবো আপনাদেরকে এবং সবাইকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। এদের সিলেটে কোথায় যেন বাড়ি মিলন সাহেব আপনি বলছিলেন?
সিলেট কোম্পানিগঞ্জ তাদের বাড়ি।
একদম সীমান্ত ঘেঁষা?
একদম সীমান্ত এলাকায়, ওদের ওই সাইড আর বাংলাদেশ নাই।
আচ্ছা হ্যাঁ, পাথরের কাছে। হ্যাঁ বলেন বলেন, আপনার নাম যেন কি?
আমার নাম ওয়াসিম।
ওয়াসিম, হ্যাঁ ওয়াসিম বলেন, কি যেন হয়েছে তারপরে পাথরের কাজ?
পাথরের কাজটা কি, আমরা বাড়িতে চলে আসলাম, তোমার প্রত্যেক দিন আমরা খাস করিয়া বাড়ি আর আসি না, মানে এখানে থাকি যাই।
আচ্ছা,
তের ফাল দিয়া বাসা বানাই আমরা এখানে থাকি,
ওই যেখানে পাথরের কাজ করেন সেখানেই থাকি।
তের ফাল টাঙ্গাইয়া আমরা এখানে থাকি যাই। আমরা হইলাম গিয়া তোমার আমাদের ছেলে মেয়ে লগে তিনটা, আর আটকজন আমার বন্ধু মানুষ, তার কোনো ছেলে সন্তান নাই, তারা শুধু দুইজন।
আচ্ছা,
তো তারা আর আমরা মানে এখানেও থাকি যাই। তারপরে প্রত্যেক শুক্রবারে আমরা হিসাব দিব বিকালে, লইয়া আমরা বাড়ি যাই।
বাড়িতে শুক্রবার দিন টাকাটা দিয়ে দেয় তাই তো?
মুগরি আজান পরে।
আচ্ছা,
মুগরি আজান পরে, আজানোর পরে আমরা টাকা গুলো দিয়ে দিব। তে আমরা সারা সপ্তাহ সাড়ে থেকে পাঁচ দিন খাজ। এরপরে তোমার ওইব 3 থেকে 3.5 হাজার
এক একজন সবাই মিলে।
আমরা দুইজন,
দুইজন মিলে আমরা সারা সপ্তাহ কাজ করে 3 থেকে 3.5 হাজার টাকা,
3.5 হাজার হইব আমরা জামাইব দুইজনে।
আচ্ছা আচ্ছা,
আর হেরা হেরা মানে হেরার গুণ হেরা জানে।
আচ্ছা,
আমরা কি দুইজনে 3 থেকে 3.5 হাজার খাই।
আচ্ছা ওকে,
তো এই টাকাগুলো আমরা লইয়া শুক্রবার হিসাব দিচ্ছে, দেওয়ার পরে আমরা বাড়িতে ইরাম। যেমন এই সময় রাত্রে 10:30 থেকে 11:30 হইব, 11টার উপরে হইতে না 10টা হইব। এখানে তো আর কোনো যে রাস্তা যদি আমরা ইরাম, এখানে কোনো গড় বাড়ি নাই, গড় বাড়ি নাই। আমরা শুধু ওই আমার মেয়ে ছোটো ছেলেটা মারুরো, আর আমার হচ্ছে বড় ছেলে, আর তোমার ফারজানা মেয়েটার দোরা দোরা। তো তখন তোমার রাস্তার মধ্যে কতক্ষণ আইসি, আমার পরে আখতাদুরি আমার বন্ধুও লগে, বন্ধুর বউও লগে, তারাও লগে, একলগে আমরা আইরাম। আখতা একটা একটা লুকাইয়া সামনে দাঁড়াইছি, দাঁড়াইয়া দিছে আমরা দাঁড়িয়ে দিছে। এ কই আসিলে? বলে ভাই আমরা বুলাগঞ্জ খাজে আসলাম, খাজে তো নাই আইরাম। তো পরে আপনার হচ্ছে লগে কি কি আছে বা করো?
এক লোকেই কথা বলতেছে
লগে, তারা কি মানে কয়েকজনে বেরিয়ে আমরা খবর।
আচ্ছা,
লগে কি কি আছে সব বা করো?
আচ্ছা,
লগে কিটা আছে? বলে ভাই আমরা লগে কোনটা নাই, আমরা গুলাগঞ্জ খামো আসলাম, পাত্র উঠা নি, পাত্র উঠাই আইসি রে ভাই। আমরা লগে বাচ্চা কাচ্চা, লগে ছোট বাচ্চা কাচ্চা, আমরা মা আব্বা আম্মা বাড়ির উকু সামান্য পয়সা রুজি করি, ওগুলো তোমরা দিয়া যায় কি আমরা কি খাইতাম?
আচ্ছা,
আমরা রে ভাই কিচ্ছু করিও না, তাই কি আমরা আর তারা লোকে লম্পা লম্পা দাহু লোকে আমরা ডরাই গেছি, তারা দাহু দেখে।
অনেকে হয়তো আঞ্চলিক ভাষাটা বুঝতে পারবেন না, আমি পরবর্তীতে এগুলো সামারি করব, একটু মনোযোগ দিয়ে শুনুন, সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি। হ্যাঁ বলুন, তারপর
তোরে লম্পা লম্পা দাবু লোকে মনে করো তারা এক দশজন মানুষ, দশজন মানুষ যখন একটা তোমার আমার দুজনে দুয়ে বন্ধুরে আমারে আমার বন্ধুরে দুইজনে ধরছে, চারজনে ধরছে, চারজন ধরছে, ধরার পরে আমরা তারা লোকের জোর শক্তি করছি কিচ্ছু পারছি না, নাহলে আমরা টেকা টুকা নিয়ে গেছি, টেকা উকা সব নিয়েছে কি টেকা উকা আমার বন্ধুর টেকাও নিয়েছে আমার টেকাও নিয়েছে, নেওয়ার পরে আমরা মানে সামান্য একটু দূরে রাখছে, দুই আর তিন আর দূরে রাখছে রাখি আমরা দুইজন রে আমারে আমার বন্ধুরে ধরছে, দুইজনে দয়া তো উয়া তো ধরছে উয়া তো ধরছে, ধরার পরে আমরা জোর শক্তি করতাম ছুটতাম পারতাম না, এসে আরো তারা ছয়জন দেখাইছে আমরা বন্ধুর বউ আর আমার বউ দুজনে তারা তোমার একাম কুকাম লাগাইছে শয়তানি, এই শয়তানি করে আমরা আমরা তো খান্দা আমরা তো দেখলাম সব কিছু, আমরা তো তারা লেগে কিছু কইতে পারি আমরা দুইজন দুই হাত ধরছে দড়িয়ে আমরা দড়িয়া রাখছে।
আচ্ছা আর বাচ্চাটা আপনার ফারজানা মেয়ে
অঙ্কু ও আমরা দড়িয়া রাখছে আর ফারজানা মেয়ে আমার সিক্স সিকেল দেয়, দেওয়ার পরে তারা আরেকজন কিতা করছে আমার ফারজানা মেয়ে ঠানমারি কুরুক কুরো লইয়া মিয়া কই না ফালাই যাচ্ছে দূরে, আমরা চিল্লাইয়া আমার মেয়ে চিল্লাই কিছু সময় পরে পর্যন্ত চিল্লাইছে, এরপরে আর চিল্লানি আর শুনছি না, চিল্লানি আর শুনছি না, নাহনে উনি কই ফালাই আইছে আমি আর কইতে পারতাম না, পরে আমরা জোর শক্তি করে আমার আমরা আমার বউ আর আমার বন্ধুর বউ দুজনটা তারা আকাম কুকুমা শয়তানি করে লইয়া আর মাতলে আরো মারে, এরপরে ও আমি কিছু বেশি জোর শক্তি করতাম তো আর ও যেটা মেয়ে ফালাই আইছে কতক্ষণ দূরে নি আমি তো ফোনটা ফুনতাম না চিল্লানি, পরে ওই আইয়াও রাগ তার রাগ করি আমার সেদ মারি দিছে বলে কুয়ন সেদ মারছে গাড়ো সেদ মারছে।
আপনার বউয়ের সাথে যখন ওরা এই ধরনের কাজ করতেছিল তখন আপনি এটা বাধা দিয়েছেন তাই তো?
জি হয়।
বাধা দেওয়ার পরে ওরা আপনার ঘাড়ে কোপ মারছে?
জি হয়।
আর আপনার বন্ধু কোথায় ছিল ওই সময়টা?
বন্ধু বন্ধুরে দরা দুইজনে আমার বউটারে যখন আমার আমার সামনে আমার বউটারে আকাম কম করে আমি তো বিশ্ব দেখি আমার কি করে আমি নিজে কইতে পারি না, আমি ও আমারে খুব ছেদ মারি দিছে কেন
আমি ঘাড়ের ছবিটা দিচ্ছি প্রিয় শ্রোতা, কতটা নির্মম নৃশংস হতে পারে আপনি দেখলে বুঝতে পারবেন। ও শার্ট পরতে পারে না ঠিক মতো, লুঙ্গি আর শার্ট পরে আজকে স্টুডিওতে এসছে, আমি ওর একটা ছবি ফেসবুকে দিয়ে দিব। এইভাবে ওকে ওর বউয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে ওর ঘাড়ে কোপ মেরেছিল এবং এই কোপটা যদি কোনোভাবে অ্যাঙ্গেলে যেত তাহলে হয়তো ওর গলাটাই পড়ে যেত। আমি ছবিটা দিচ্ছি, আপনারা যদি দেখতে চান চলে আসবেন ঢাকা এফএম এর ফেসবুক পেজে, এটা খুবই দুর্ধর্ষ একটা ছবি, অনেকে হয়তো সহ্য করতে পারবেন না ছবিটা দেখে। www.facebook.com/ilovedhakafm ওকে লাইক দিয়ে দেবেন বেস্টি। হ্যাঁ বলুন। তারপরে
তারপরে আমার গায়ে ছেদ মারছে, ছেদ মারার পরে আমি পড়ে গেছি, তারপরে তোমার আরেকটা গাম ওখানে গা মারছে
এই রানে রানে। হ্যাঁ
জি হ্যাঁ
দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি
আমার সে ওবাই দিয়ে হাঁটাইছে ওবাই বা করছে।
ওটা কি মানে কি ছিল, ওটা বল্লম জাতীয় কোনো কিছু ছিল মানে?
জি এটা এটা গা মারার একটা জিনিস আর কি,
ঘা মারার জিনিস। ওটা আপনার রানের ভিতর দিয়ে ঢুকে দিয়ে এক পাশ দিয়ে আরেক পাশে বের হয়ে গেছে।
জি ওবাই ওবাই মারছে ওবাই বার হয়েছে।
আচ্ছা
তারপরে আমি পড়ে গেছি কইতে পারতাম না, আমার বউরে তারা আকাম কম করে আমার বন্ধুর বউরে ওই টাইমে কি করছে
আকাম কম শব্দটা ব্যবহার করছে ওর মতো করে, এটা আসলে রেপ। হ্যাঁ ওনার বউকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে রেপ।
জি
তো কতজন ছিল এখানে? কতজন ছিল? ছয় জন
মুট হইলে গা তারা দশজন।
আচ্ছা
মুট দশজন ফলে আমারে আমারে ধরছে দুইজনে আমার বন্ধুরে ধরছে দুইজনে।
আচ্ছা
আর মানে
দশজনই কি এই কাজটা করেছে আপনার ওয়াইফের সঙ্গে?
জি 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 মানে আমরা দুইজন রে যেমন আমারে তো ধরছিল একজন ফলে ধরছে একজনে ফলে ধরছে দুইজনে ধরার পরে সারছিল একজনে সারছে তারপরে আমার একটাই তো পারছে না না পারে কি আমারও সেদ মারি ফেলাই দিছে বাজে এখনো কাম মারছে তো আমি ফুটে গেছি ও টাইমে আমার বন্ধু আমার ছেদ মারার পরে ও টাইমে আমার বন্ধু একটু মনে করে সুযোগ পাইছে বন্ধু দৌড় মারি দিছে
এইসব ফেলে দৌড়
এইসব ফেলাইয়া বন্ধুর তো একলা শুধু সানোর বউটা লোকে বউটা মায়া ছাড়িয়া দৌড় মারি দিছে
মানে বউ ওখানে পড়ে আছে ওনার ওয়াইফের সঙ্গে এটা হয়েছে?
জি
ওনার বউয়ের সঙ্গে ওই কাজটা হয়েছে?
জি জি।
আচ্ছা
তাই দৌড় মারি দিছে বউরে ফেলাইয়া তান জান লিয়া দৌড় মারি দিছে আমি তো আমার এই বাচ্চা তো লাগি ফেলাইয়া দৌড় মারতে পারি না আমার দুইটা ছেলে
সবাই চিল্লাচিল্লি করতেছে।
জি সবাই চিল্লাচিল্লি করতেছে উঙ্কু আমার জোড়া ছেলে মানে মাটি পালাইল পালাই এত যাচ্ছে খান্দে রান্দা করে
আশেপাশে কোনো লোকজন ছিল
না এই সময় কোনো লোকজন নাই মানে ডান্ডাও কোনো বাড়িঘর নাই ডান্ডা ইটা জুড়ে করে চিল্লা দিয়ে দিলেও কোনো মানুষের ডাক শুনতো না একবারে সীমানা বর্ডারের লোকে এবারে ইন্ডিয়ার সীমান্ত লোকে হেরে হেরে গিয়া রাস্তাটা
আচ্ছা
তো আমরা আই
তারপরে কি হলো
তো বাদে সে আমার বন্ধু তো দুইয়া গেছে গিয়ে আমরা ফেলাইয়া যাওয়ার পরে মনে করো আমার ভাই ফেলাই দিছে মানে আমার সাধারণ তিতিরানি জান আছে আমি আর কিছু কইতে পারতাম না তারপরে আমি আখতা তোমার চিল্লানি উঠছি শুনছি এক ফার্স্ট মিনিট পরে আমার বুধবাইছি আমার বন্ধু মানুষ লইয়া গিয়া শিখ চিল্লানি দিয়া লইয়া আর ও বাদে সে আমি তো পরে গেছি কইতে পারি না তাতে নাভারে সত্যি ও গিয়ে আমি রক্ত যাইতে যাইতে আমি অজ্ঞান লিখেছি আমি কইতে পারি না নাভার আমাদের ও জানে কইতে নাকি আমার বন্ধু মানুষ মানুষ লইয়া আইছে ও মানুষে আমার নিয়া তোমার ডাক্তারখানা নিয়ে পৌঁছাইছে মেডিকেল মেডিকেল পৌঁছাইছি আমি আর কইতে পারি না বাদে সে ই রাইট বাদে দিন বাদে আমি দুই দিন ধরে গিয়ে আমি জ্ঞান ফিরছি
আপনার জ্ঞান ফিরছে আর আপনার এই স্ত্রীর চোখটা নষ্ট হলো কিভাবে
ও ফাত্তর দিয়ে গুতাইছে জানে এই ইন্ডিয়ার সীমান্তর লোকে ফাত্তর আছে না দুজোর ফাত্তর আছে এইটা তো সাড়ে ফাত্তর জায়গা আর গিয়া তোমার ফাত্তর দিয়ে মারছে মারার পরে গিয়া আমার বউর গিয়া চোখটা তোমার জ্বলে গেছে
আর আপনার এই ছেলে দুটো কোথায় আছে এখন
এই ছেলে মেয়েকু আছে তোমার আমার বাইরে বাড়িতে
ছেলের বয়স কত এখন
উঙ্কু বয়স আছে বাক্কাশি আনাই গেছে
আচ্ছা
জি
পড়াশোনা তো করাতে পারেননি
জি না আমার
এরপরে আপনার এই যে ট্রিটমেন্ট হলো এই ট্রিটমেন্ট হওয়ার পর থেকে আপনি বাসায় বসা
জি
কিভাবে চলে আপনাদের সংসার
জি উঙ্কু আমার সংসার চলে আমাদের এলাকা ও গ্রামের গ্রামের মাঝে আমার মনে করো সাহায্য সাহায্য করে ও সাহায্য সাহায্যের উপরে আমি চলিয়া খাই ফিরি আর একটা ছোট একটা দোকান আছে মনে করো চার পাঁচশো টাকার পুঞ্জি আমার ওই এলাকার মানুষও দিছে আমারে ও মনে করো বেচলে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পাইলে ও কিনে আমার রুজি নামে এরে দেয় ভাগত গিয়ার ফুট গিয়া সামান্য দোকান তো চাউল নিয়ে রান্ধো খান্তার দোকান আছে মানে আনিয়া রান্ধো ও তুয়া তুয়ার ও চারটা চারটা ভাত খাই আর আমার পুরীটা যা কষ্ট করে কোনো কষ্ট সীমা নাই কষ্ট সীমা নাই
আপনার ওয়াইফটা এখন আর দেখতে পারে না চোখে
জি না রাস্তা দেখ কোনো কিছু দেখে না এটা গৌরবপূর্ণ
আপনি এভাবে ঘরে পড়ে আছেন আপনার স্ত্রী
গৌরবপূর্ণ
ঘরে পড়ে আছে আপনার এই মেয়ে রোজিনা
জি
সেই আপনাদের এখন সবকিছু দেখাশোনা করে
ও আমার মেয়েটা কোনো বা যাইতে পারে না ও খালি আমরা দেখি আর কি আমরা গুলো গোসলটা করে দিলে আমার মেয়েটা নিয়ে দেয় ওখানে ও
আপনি এরপরে পুলিশ আসে নাই আপনাদের ওখানে পুলিশ যায়নি থানা পুলিশ হয়নি
তো থানা পুলিশ গিয়েছে তবে গেলে কিছু পাইছে না টাকা পয়সা না পাওয়া তো তারা তারা জানে কুমার কইতে পারতেন না
ডাকাত কারা ছিল বোঝা যায়নি পরবর্তীতে কারা ডাকাতি করেছে কি হয়েছে এটা বোঝা যায়নি
ওইছে কিছু হয়েছে মানে এটা পেপার টেপার হয়েছে ওয়ার পরে আর আমরা এটা আমি আর বলতে পারি না কই আছে কি না আছে না আছে আমরা আমি তো মেডিকেল
মানে
গর অবস্থা কি যেমন সোনের চাল সোনের চাল সন্ধ্যা বেড়া দিয়া কোন মতো থাকতেছে কিন্তু জায়গাটা হয় সরকারি
সরকারি জায়গা
মানে ওনার বাপ দাদার যতটুকু সম্পত্তি পাইছে এতটুকু বেচে লাইছে খাইতে খাইতে বেচে চিকিৎসা মিশা করছে ওদের এলাকার সব লোক আমার তো সবকিছু বলছে আর কি বলার পরে আমি আপনার কাছে যোগাযোগ করছি
একটু রোজিনাকে দেন রোজিনা তুমি তো লেখাপড়া করতে পারোনি মাইক্রোফোনটা একটু কাছে ধরো হ্যাঁ তুমি তো লেখাপড়া করতে পারোনি তো তোমার আব্বা আম্মাকে তুমি কিভাবে দেখো মানে সাহায্য করো কিভাবে
আমার আব্বু আম্মুরে দেখে কয় কি তার আব্বুর কি হয়েছে ওকে আমার আব্বুরে ডাকাইতে দিলে এমন করছে বলে এসব কয়া দেশের
মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আসো
হ্যাঁ
কোথায় 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 যাও মানে ভিক্ষাটিকা করো
গ্রাম
হ্যাঁ গ্রাম মাজার গাও সারা বাজার
আচ্ছা
বুড়া গরি
বাবাকে নিয়ে যাও
হ্যাঁ
নিয়ে ভিক্ষা করতে হয়
হ্যাঁ
আমি আবার একটু আপনাদের সামারি করি গল্পটা গল্পটা সামারি পুরো গল্পটাই সামারি করি যারা শেষের দিকে শুনেছেন তারা বুঝতে পারবেন এটা আমার রেডিও ক্যারিয়ারের ইতিহাসে সবচেয়ে দুর্ধর্ষ গল্প ইনডিড আমি এই মিলন সাহেব হচ্ছেন একজন তাঁতি জামদানি তাঁতি এই ভদ্রলোক কোনো এক সময় সিলেটে ওনার বাণিজ্যের কাজে গিয়েছিলেন রাতের বেলা উনি রাস্তার পাশে একটা মেয়ের কান্না শুনতে পান ছোট্ট একটা মেয়ের কান্না তো উনি মনে করেছিলেন এটা জিনভূত কিছু একটা হবে কাছাকাছি গিয়ে দেখে সত্যি সত্যি একটা মেয়ে 6-7 বছর বয়স, যেই মেয়েটার নাম হচ্ছে ফারজানা, যদি ভুল না করে থাকি। এই ফারজানাকে নিয়েই গল্পটা শুরু আসলে। এই ফারজানাকে উনি ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসেন। অনেক দিন পরে লালন পালন করার একটা পর্যায়ে যিনি সিলেটে আবার জানতে পারেন যে এই ফারজানা আসলে তার বাবা মা বেঁচে আছে, এবং ফারজানা কি কারণে সেদিন রাত্রেবেলা ওইখানে ছিল। কারণটা হচ্ছে যেটা আপনারা একটু আগে ফারজানার বাবার মুখে শুনলেন, এই ভদ্রলোক মূলত পাথর শ্রমিক, পাথর তোলেন, এরা পুরো পরিবারই সারা সপ্তাহ ধরে পাথর তোলেন সিলেটের কোনো একটা বিশেষ এলাকায়, এবং এই পাথর তোলার পরে ওদের সারা সপ্তাহ শেষে যেই মজুরিটা পায় ওরা 2-3 হাজার টাকার মতো, এই মজুরিটা নিয়ে মাগরিবের পরে, সম্ভবত শুক্রবার মাগরিবের পরে বা কোনো একটা সময় ওরা গ্রামের পথে রওনা দিয়েছে। মানে পাথর তুলে ওখানেই থাকতো রাত্রেবেলা ওরা, এবং রওনা দেওয়ার পথের মধ্যে ওদেরকে ডাকাত আক্রমণ করে। ডাকাত আক্রমণ করা অবস্থায় ওনার যেটা বলার ভাষ্য যে ওনার 3 ছেলেমেয়ে কাছে ছিল, আর এই রোজিনা ছিল বাড়িতে, যে রোজিনা কেউ সাথে করে নিয়ে আসছে বড় মেয়ে। 3 ছেলেমেয়ের যেই মানে বড় মেয়েটা, 3 ছেলেমেয়ের মধ্যে ফারজানা, সেই ফারজানা বেশি চিল্লাচিল্লি করছিল ডাকাত ধরার পরে, সুতরাং ডাকাতের কেউ একজন তাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসছে কোনো একটা অন্ধকারের মধ্যে। আর বাকি যে 2 জন ছোট বাচ্চা ছিল, এই ছোট বাচ্চা এবং ওর বাবাকে ধরে রেখে উনি এবং ওনার বন্ধুকে বেঁধে মেরে ওনাদের স্ত্রীদেরকে গণধর্ষণ করা হয়, এবং এটা বাধা দিতে গিয়ে এই ওয়াসিম, ওয়াসিম তো আপনার নাম, এই ওয়াসিম যখন বাধা দেয় তখন প্রথম কোপটা মারে ওনাকে দা দিয়ে ওনার ঘাড়ের ঘানের পাশে, যে ক্ষতটা নিয়ে উনি এখন আমার সামনে বসে আছেন। এরপরে একটা, এটাকে কি বলবো আমি ঠিক জানি না, ফলার মতো যেই ফলাটা দিয়ে ওনার উরুটার ভাঁজ করে উরুর ভিতরে ঢুকিয়ে দিয়ে এক পাশ থেকে এক পাশে বের করে ফেলা হয়, যে কারণে উনি না পারেন শুতে, না পারেন বসতে, না পারেন হাঁটতে। তো এই মানুষটাই পরিবারের খবরটা পেয়েছেন হচ্ছে মিলন সাহেব, এবং তিনি একজন তাঁতি ব্যবসায়ী, এবং খবর পাওয়ার পরে ওই গ্রামে যাওয়ার পরে, ওই গ্রামে এই অনুষ্ঠানটা অনেকেই শুনতেন, এই ঢাকা ফেমের এই জীবন গল্প শোনার পরে তাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে যেন দেশবাসীকে জানানো হয় ওনার যে বড় মেয়ে আছে সেই বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেন কোনো না কোনো আর্থিক সাহায্য আপনাদের কাছে চাওয়া হয়। আমি এই গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং এটা আমার দায়িত্ব, আর কিছুই বলার নাই, শুধু এতটুকুই বলবো যে মানুষ কতটা অমানুষ হলে এমন অবর্ণনীয় কাজ করতে পারে। আজকে এই পরিবারের যে কি দৈন্যদশা সেটা আসলে নিজের চোখে সামনে না দেখলে বোঝানো যাবে না। আমি যেটা করেছি মিলন সাহেবকে বলে যে ওনাকে কষ্ট করে হলেও সিলেট থেকে এখানে নিয়ে আসার জন্য উনি প্রায় 1 সপ্তাহ সময় ব্যয় করেছেন। এই অনুষ্ঠানটা আমি অর্ধেক গত সপ্তাহে রেকর্ড করেছিলাম আর অর্ধেক আজকে, তো 1 সপ্তাহ সময় ব্যয় করে উনি আজকে ওনাকে কষ্ট করে হলেও স্টুডিওতে নিয়ে আসছেন। আপনারা অবশ্যই মানুষের কাছে সাহায্য চাইতে পারেন, যাদের দিলে দয়া হয় তারা আপনাকে সাহায্য করবেন, আপনার পরিবারের জন্য, আপনার বড় মেয়েটার বিয়ের জন্য, যাই হোক না কেন। আপনাদের কি কোনো বিকাশ নাম্বার আছে যে নাম্বারে কেউ সাহায্য করতে পারে?
জি, আমার ভাইয়ের বিকাশ নাম্বার আছে।
আপনার ভাইয়ের? আপনার নিজের কোনো নাম্বার নাই?
জি না, আমার নিজের, কিন্তু আমার ভাইয়ের সবকিছু আছে।
ভাই মানে হচ্ছে না, আপনি যে মিলন ভাইয়ের কথা বলছেন?
জি হ্যাঁ, মিলন ভাই।
আমি নাম্বারটা বলছি প্রিয় শ্রোতা, 01703637116। আমি আবারও বলছি 01703637116। আরও একবার বলছি 01703637116। আরও একবার বলছি 01703637116। এটা হচ্ছে এই ভদ্রলোকের নাম্বার, ফোন নাম্বার, মিলন সাহেব তত্ত্বাবধান করেন। আরেকটি নাম্বার আমি আপনাদেরকে দিতে চাই, এই নাম্বারটি একটু বলতে হবে,
01833446893।
আস্তে আস্তে বলেন, আমি একটু আবার আপনার সঙ্গে রিপিট করব, বলেন আবার।
01833446893।
আবার বলেন,
01833446893।
এই দুটো বিকাশ নাম্বার আমি দিয়ে দিলাম প্রিয় শ্রোতা, এবং এই দুটো বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনাদের জন্য, বিশেষ করে শ্রোতা যারা আছেন তাদের জন্য আমার একটা নির্দেশনা থাকবে, এবং একই সাথে যারা আজকে অনুষ্ঠানে এসেছেন তাদের জন্য নির্দেশনা, সেটা হলো এই দুটো নাম্বারে আমি জানি আপনারা অসংখ্য বার ওনাদেরকে ফোন দেবেন, ওনাদের সঙ্গে কথা বলতে চাইবেন, যোগাযোগ করতে চাইবেন। দেখুন, এনারা অসহায় মানুষ, মানে প্যাচগোছ বোঝে না এই টাইপের মানুষ। হ্যাঁ, আমরা রেডিও লিসনারদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এই দুটো ব্যক্তিগত নাম্বার আমরা দিলাম। প্লিজ, দয়া করে তাদের অনিষ্ট হয়, ক্ষতি হয় এমন কোনো ধরনের কোনো চেষ্টা তাদের সঙ্গে কেউ করবেন না, এটা হচ্ছে বিনীতভাবে রিকোয়েস্ট। যারা অর্থ সাহায্য পাঠাতে চান তারা অর্থ সাহায্য পাঠাবেন। যারা ওনাদের সঙ্গে দেখা করতে চান তারা গিয়ে দেখা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনোভাবেই তাদের ব্যক্তিগত অনিষ্ট সাধন করার জন্য কোনো ধরনের মতলব নিয়ে, কোনো ধরনের দুরভিসন্ধি নিয়ে তাদের কাছে যাবেন না। এবং একই সাথে আপনাদেরকেও আমার যেটা বলার, আপনারা স্বেচ্ছায় দুটো ব্যক্তিগত নাম্বার এখানে রেডিওতে দিয়েছেন, এবং আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে যাতে সাহায্যটা মানুষ সহজে পাঠাতে পারে সেজন্য দুটো নাম্বার দেয়া। কিন্তু এইসব শ্রোতাদের সঙ্গে আপনারা ব্যক্তিগত পর্যায়ে কীভাবে ডিল করবেন, কীভাবে কী করবেন না করবেন, সেটা আপনাদের একেবারেই ব্যক্তিগত বিষয়, সেটা দায় কিন্তু ঢাকা এফএমের না। বুঝতে পেরেছেন সবাই? ওকে, আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি ওনার বড় মেয়ের বিয়ের জন্য এবং ওনার আর্থিক সচ্ছলতার জন্য আপনাদের যতটুকু পরিমাণ সাহায্য প্রয়োজন আপনারা ওনাদেরকে করুন, এবং এই পরিবারটা ভালো থাকুক, এই পরিবারটা সুস্থ থাকুক, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। আপনার স্ত্রীর সাথে যদি কথা বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমার খুব শখ হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আপনাদের বাড়িতে আমি একবার যাই। আমি কথা দিতে পারছি না, বাট আমার মন থেকে খুব ইচ্ছা হচ্ছে যে একটাবারের জন্য হলো আপনার বাড়িতে যাব এবং গিয়ে একটাবারের জন্য হলো দেখে আসব কি অবস্থা। আল্লাহ যদি কবুল করেন আমার এই ওয়াদা, আমার এই কথা, আমি একদিন আপনাদের বাড়িতে যাব, গিয়ে দেখব আপনারা কেমন আছেন, হ্যাঁ, এবং আজকের এই অনুষ্ঠানের পর আসলে আপনাদের জীবন পাল্টে গেছে কিনা আমি চাইব। আমি জানি বাংলাদেশে লাখ লাখ মানুষ এই অনুষ্ঠান শোনে, দেশ এবং দেশের বাইরে থেকে লাখ লাখ মানুষ এই অনুষ্ঠান শোনে, এবং তাদের একটা মানুষের সদিচ্ছাই পুরো পরিবারটার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এই পরিবারটার পাশে দাঁড়ানোর, এবং এই পরিবারটা একটু ভালো থাকলে এটা যে আপনাদের জন্য কত বড় একটা আশীর্বাদ হবে, কত বড় দোয়া হবে, আপনারা নিজেরা নিজের জায়গা থেকে বোঝেন। একটু একটু করে আমরা দাঁড়াই, এই বিকাশ নাম্বার দুটো দিয়ে দিলাম, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং বুঝতেই পারছেন যেখানে হাজার হাজার ফোন ঢোকা শুরু হয়ে গেছে এখন থেকেই, ওনারা যদি ফোন রেসপন্স করতে না পারে ধৈর্য ধরে আপনারা চেষ্টা করে যাবেন, এবং বেশি বিরক্ত করবেন না। সাদাসিধে মানুষ, খুবই সাদাসিধে মানুষেরা, যদি আপনার মনে হয় যে আপনি ওনাদের বাড়িতে গিয়ে দেখে আসবেন কি অবস্থা, যান, এমন হতে পারে কালকে সকাল থেকে বাড়িতে ঢল নামবে, কিন্তু প্লিজ ওনাদেরকে বিরক্ত করবেন না। একটু ভালো থাকার জন্য ওনারা এখানে এসছে, সেই দায়িত্বটা যেন আমরা ঠিকমতো পালন করতে পারি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, এই রকম অসহায় যেন কোনো পরিবার না হয়, এবং এই রকম নির্মম অবর্ণনীয় গল্প যেন কারো জীবনে না ঘটে। অনেক ভালো থাকুন, আবারও আজ ইচ্ছা পোষণ করছি যে কোনো একদিন হয়তো আপনার বাড়িতে যাব, কোনো একদিন হয়তো গিয়ে দেখে আসতে পারবো কী অবস্থা। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের জীবন গল্প। প্রতিটি মানুষ ভালো থাকুক এই শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
Exclusively on FusionBD.com.